Entertainment is a must. Shunun Shadhin Podcast.
লুকোচুরি কিনে লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 11:59। আমি রাসেল আছি সাথে এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আর আপনাদের সাথে আরও এক কিছু ঘটনা শেয়ার করার জন্য আমরা হাজির হয়ে গেলাম 221তম এপিসোড নিয়ে। আশা করছি আজকের এপিসোডের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা উপভোগ করবেন। যদিও আজকে প্রথমেই আমি আপনাদের জানতে চাই আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। এখনো পর্যন্ত লাইভে কেউ এসছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না। যদি কেউ আমাকে শুনে থাকেন তাহলে একটু জানাবেন যে আমাদের শো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না কাউকে। সো আমি আরেকটু টাইম নেই, আমাদের ইমেল অ্যাড্রেস তো জানালাম। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.shadhin। আর আমার কাছে আমি একটু দেখি যে সবাই আসলে শুনতে পাচ্ছেন কিনা। আমি যদিও আজকে আমার কাছে খুব খারাপ লাগছে যে রাব্বি অসুস্থ, সো রাব্বি আমাকে খবর দিতে পারছে না। আমি একটু সবার কাছ থেকে খোঁজ নিয়ে নিচ্ছি, আপনারা একটু যদি ওয়েট করেন, আমাকে যদি একটু টাইম দেন, কারণ আমি এখনো পর্যন্ত যেহেতু লাইফে কাউকে দেখতে পাচ্ছি না, সো আই এম নট কোয়াইট শিওর যে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, এখনো পর্যন্ত কেউ জানাননি আমাকে, সো আমি নিজেও একটু চেক করে দেখি। আজকে 221তম এপিসোড, লম্বা একটা পথ পাড়ি দিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হয়েছি। এবং এই যে 221তম এপিসোড পর্যন্ত আসলাম, এটা কিন্তু আসাটা, এই জার্নিটা কিন্তু সহজ ছিল না। হ্যাঁ, আমাকে জানিয়েছেন আরাফাত যে শুনতে পাচ্ছেন আমাকে, সুতরাং আমি যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি ঘটনায় যাব। তার আগে কিছু কথা বলে ফেলি, সেটা হচ্ছে যে এই যে লম্বা পথ পাড়ি দিলাম এটা শুধুমাত্র আপনাদের সহযোগিতার কারণে। এর মাঝখানে ঝড় ঝাপটা এসেছে, আমাদের চারপাশের মানুষগুলো কেমন যেন বদলে ফেলেছে নিজেদের, এবং আমরা তারপরেও একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথে আমরা থাকব, এই প্রত্যয়ে সামনে এগিয়ে যেতে চাই। আজকে সকালবেলাতেই যখন আমাদের পোস্টটা কিছু 2 ঘন্টা আগে পোস্ট হয়েছে প্রায়, এবং তারপরেই আমি যে প্রথম যে মানে রিসেন্ট একটা মেসেজ দেখে খুব খারাপ লাগলো। আমাকে এখানে লিখেছেন আল কাউসার, জিন সত্য বাট আপনাদের কাহিনী মন গড়া মিথ্যাচার। আপনি আমি আমি আপনি এই কমেন্ট করতেই পারেন এবং 100% আপনার সেই মানে অধিকার আছে, কিন্তু ভাবুন তো যে আপনি কখনো আপনার জীবনে সত্য কোনো ঘটনা শুনেছেন কিনা। ডেফিনেটলি শুনেছেন বা জেনেছেন, কারণ না হলে তো আপনি তুলনা করতে পারতেন না যে এই ঘটনাটা সত্য এবং ওই ঘটনাগুলো মিথ্যা। তার মানে নিশ্চয় একটা স্ট্যান্ডার্ড আছে, এবং যার সাথে আপনি তুলনা করছেন সেই ঘটনাগুলোই যদি আপনি আবার এসে শেয়ার করেন, এবং তখনও কিন্তু কিছু মানুষের কাছে এই ঘটনাগুলো সত্য মনে হবে, কিছু মানুষের কাছে এই ঘটনাগুলো মিথ্যা মনে হবে। তাই পোস্টে আমরা লিখে দিয়েছি যে বিশ্বাস করা বা না করাটা একান্ত একান্তভাবে আপনার ব্যাপার। বরং আমি যেটা বলবো সেটা হচ্ছে আসুন উপভোগ করি, কারণ আপনি যে ঘটনা বলছেন তাকে কোনোভাবেই চ্যালেঞ্জ করতে পারেন না। কারণ কিভাবে আমি তাকে কিভাবে বলবো, আমরা তারপরে প্রচুর ঘটনা কিন্তু বাদ দিয়ে দিয়ে আপনাদেরকে শোনাই। আমরা প্রচুর ঘটনা বাদ দিই এই কারণেই যে ঘটনাগুলো আমাদের একটু অস্বাভাবিক লাগে, বা একটু আমি বুঝি যে যারা পাঠাচ্ছেন তাদের মন ভেঙে যায় যে এত কষ্ট করে এত চমৎকার একটা ঘটনা পাঠালাম, আমার ঘটনাটা বাদ হয়ে গেল। কিন্তু আমার কিছু করার থাকে না, কারণ আমি জানি যে তিনি যদি ঘটনা পাঠান তাহলে তার ঘটনা সম্পর্কে শুধুমাত্র আপনাদের কাছে নেগেটিভ কথাই শুনতে হবে, এবং নেগেটিভ কথা শোনার জন্য তাকে ওই কষ্টারই কষ্ট কমানোর জন্য এবং আপনাদেরও মন না ভাঙার জন্য, মানে দুই পক্ষেরই মন ভাঙে, আপনারা ভাবেন যে মিথ্যা বলছেন, যিনি ভাবেন তিনি ভাবেন যে আমি সত্যি একটা ঘটনা বললাম কিন্তু আমাকে মিথ্যে বলছে। সো আমরা এই দায়িত্ব মানে কি বলবো, দুজনের দায়িত্ব নিয়েই আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা তখন এই ঘটনাগুলোকে এড়িয়ে যাই। কিন্তু আসলে যার সাথে ঘটনা ঘটে শুধুমাত্র তিনিই বুঝতে পারেন যে এই ঘটনাগুলো তার জীবনে কি পরিমাণ একটা প্রভাব ফেলেছে। সো আসুন আমরা এই তর্ক বিতর্কে না যাই, আমরা এই তর্ক বিতর্কে যদি জড়িয়ে পড়ি তাহলে নিজেদের ক্ষতিই করব। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে russell@russellbhoot.com, আপনারা সেখানেও আসছেন এবং প্রচুর পরিমাণে আসছেন, আমাদের সঙ্গে আছেন এবং সেখানেও আপনারা আমাদেরকে প্রচুর পরিমাণে আপনাদের রেসপন্স জানিয়েছেন। আমরা খুব সুখী, আমরা খুব আনন্দিত এই জন্যই যে আমরা যখনই যাতেই হাত দিয়েছি তাতেই আপনাদের সহযোগিতা পেয়েছি। এটা একটা অনেক বড় ব্যাপার, আমার কাছে মনে হয় যে এটা একটা ব্লেসিং আমার জন্য, এবং এই ভালোবাসা নিয়েই সামনের পথ পাড়ি দিতে চাই, এই ভালোবাসা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই। হ্যাঁ, আমাকে তানভীর তুষার যে বলছেন আমি কোনো সাউন্ড পাচ্ছি না, মাত্র সাউন্ড আসলো, আমারও ধারণা হয়েছিল তাই, কারণ আমি এখানে দেখতে পাচ্ছিলাম যে আমি এখানে মোটামুটি দেখতে পাই কারা শুনতে পাচ্ছেন কারা শুনতে পাচ্ছেন না, তো আমি মাঝখানে পাচ্ছিলাম না, এখন দেখছি যে সবাই যুক্ত হচ্ছেন এবং অনেকেরই সমস্যা হচ্ছে একটু টুকটাক, সেটা বুঝতে পারছি। যাই হোক, আমার মনে হয় যে আমরা কিছু কমেন্ট পড়ে ফেলি ঘটনায় যাওয়ার আগে, কারণ আমি চাই না কেউ ঘটনা মিস করুক। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ সুমন খান আমাদের লিখেছেন, প্রতি রাতেই শুনি। কে এম অপু লিখেছেন, লাভ ইউ ভাই, উই লাভ ইউ টু। আমাদের সাথে লিখেছেন আল মামুন, অডিও ক্লিপ দিবেন না ভাই, অডিও ক্লিপ আমি দিতে চাই, কারণ দেখুন যারা এক সময় স্টুডিওতে আসতেন কোভিডের পর থেকে তারা স্টুডিওতে আসা বন্ধ করে দিয়েছেন, আমরা তারপরেও স্টুডিও এপিসোড করি। এখন কোভিডের পরে পুরো দুনিয়া বদলে গেছে, আমরা এখন অফিসের মিটিংগুলোও সেরে ফেলতে চাই অনলাইনে, আমরা কিন্তু বদলে গেছি আসলে, এবং আমরা যখন একটু দূরত্ব থাকে তখনই আমরা সেই মিটিংগুলো সেরে ফেলি অনলাইনে, তো আমাদের স্টুডিওর ওই ব্যাপারটাতেও কিন্তু একটা প্রভাব পড়েছে তার। তারপরে আমরা চেষ্টা করি যখনই কেউ স্টুডিওতে আসতে চান আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই, এই স্টুডিওতে আসা মানুষগুলোই কিন্তু আপনাদেরকে অডিও ক্লিপ করে পাঠিয়ে দিচ্ছেন। সো আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে অডিও ক্লিপ তো শুনতেই হবে, কারণ সবগুলো ইমেল আমি যদি তো পড়েই শোনাই, যারা অডিও ক্লিপ পাঠাচ্ছেন তাদের তাহলে কি হবে, এবং সবাই তো আসলে লিখবেন এটাও আশা করা যায় না, দেশের বাইরে একজন আছেন বা আপনার প্রচণ্ড কাজের চাপ, আপনার কাছে কিন্তু লিখে ফেলার চাইতে কোনো একটা সময়ে জাস্ট মোবাইলটা নিয়ে সেই ঘটনাটা রেকর্ড করে ফেলাটা অনেক বেশি সহজ, বিশেষ করে যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু এই কাজটা এই গাড়ি চালাতে চালাতে করে ফেলতে পারেন, যে গাড়ি চালাচ্ছেন রেকর্ডারটা অন করে ঘটনা বলতে শুরু করলেন, বা বাসায় কোনো একটা কাজ করছেন সেই কাজটা করতে করতে হয়তো আপনি এয়ারপোর্টে মোবাইল কানেক্ট করে আপনি আপনার ঘটনাটা পড়ে ফেললেন বা বলে ফেললেন, সেটা কিন্তু অনেক ইজি একটা প্রসেস। সো অডিও ক্লিপ রাখতেই হবে, হ্যাঁ মানসম্পন্ন অডিও ক্লিপ রাখতে হবে সেই ব্যাপারটা আমিও মানি, এবং বিশ্বাস করুন আমিও না প্রচণ্ড রকমের খুঁজছি, অনেক দিন ধরে খুঁজছি এবং আপনাদের কাছ থেকেও সহযোগিতা চাচ্ছি, আপনারা প্লিজ একটু সাহায্য করেন তাহলে দেখবেন যে দারুণ দারুণ সব অডিও ক্লিপগুলোই আমরা উপহার দিতে পারবো। কি সাহায্য করবেন তেমন কিছু না, কিন্তু আসলে আপনার চারপাশের মানুষগুলোকে আপনি জানিয়ে দেবেন যে অডিও ক্লিপ আমরা যে অডিও ক্লিপগুলো আছে সেই অডিও ক্লিপ আপনি শেয়ার করুন, বা আপনার যদি কোনো ঘটনা থাকে, দেখুন আপনি যদি পোস্ট দেন আপনার পোস্টে ধরুন কেউ দেখল না, ২০টা মানুষ শুধুমাত্র দেখলেন, এই ২০ জন মানুষ আমাদের ইউটিউব থেকে আমরা বুঝতে পারি আমাদের ওখানে ৫ লাখের ওপরে মানুষ আছে, এই ২০ জন মানুষ যদি প্রত্যেকে জানান তাহলে কত মানুষ জানবেন, এবং সেই জায়গা থেকে আমরা যদি ১% স্টোরিও পাই তাহলে তার কত স্টোরি হবে, আপনি খালি চিন্তা করে দেখেন। সো আমি ওইটাই বলছি যে আপনারা যদি সবাই একটু জানান, একটা পোস্ট আপনার ফেসবুক থেকে যদি আপনি জানান যে এরকম ঘটনা জন্য আমরা একটা পোস্ট চাই, একটা পোস্ট, আর আমাদের পেজটা যদি একবার আপনার হচ্ছে আমাদের পেজে ইনভাইট করেন আপনাদের ১০ জন ফ্রেন্ডকে বা কাছের কয়েকজন বন্ধুকে, তাহলে কিন্তু আমাদের যাওয়া, আমাদের যাত্রাটা, আমাদের এগিয়ে যাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। সো আমি বিশ্বাস করি আপনারা সেই সহযোগিতাটুকু আমাদেরকে করবেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সঙ্গে আরও আছেন। রাফায়েত হৃদয় বলেছেন যে অলওয়েজ ওয়েটিং ফর ইউ ভাই, আমিও সাতটা দিন আপনাদের জন্য ওয়েট করি আসলে, সেটা খুব সত্যি কথা। কিন্তু আলকাউসার আপনার উত্তর নিশ্চয়ই আপনি পেয়েছেন। যারা অনেকেই পরে ঢুকেছেন, আমি বললাম যে উনি বলছিলেন যে জিন সত্যবাদ আপনাদের কাহিনী মন গড়া মিথ্যাচার, আমি সেটারই উত্তর দিচ্ছিলাম যে যখন কাছের মানুষের কাছ থেকে শুনি, পরিচিত মানুষের কাছ থেকে শুনি, তখন আমাদের সবকিছু সত্যি মনে হয়। বাট যখন আমরা মানে অন্য কেউ এসে ঘটনা শেয়ার করে, তখন আমরা সেটাকে আমরা মনে করি যেটা মনে হয় মন গড়া মিথ্যাচার। এবং আপনি আপনার যে স্ট্যান্ডার্ড দিয়ে বলছেন এই ঘটনাগুলো অসত্য, সেই ঘটনাগুলো যদি আপনি এখানে শেয়ার করেন, সেখানেও দেখবেন যে কিছু কিছু কমেন্ট চলে আসছে যে আপনার এই ঘটনাগুলো মিথ্যা। সো দেখুন, চিন্তা করুন যে আপনি আপনার এই ঘটনাটা তো শুনছেন আপনার দাদুর কাছে, আপনার দাদুকে আপনাকে ভুল কথা বলবেন, আর যদি সবগুলো ঘটনা যদি মিথ্যাচার হয়, তাহলে আসলে এতগুলো ঘটনা সিমিলার হয় কিভাবে? অনেক কাছাকাছি কিন্তু অনেকগুলো ঘটনা ঘটছে, তাই না? আর যাই হোক, আমরা এই তর্কে যেতে চাই না, আমরা বলতে চাই বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার, এবং সেটাই আমাদের পোস্টে কিন্তু দেয়া রয়েছে। রিয়াদুর শুভ লিখেছেন, বিশ্বাস অবিশ্বাসের কাজ নেই, গল্প শুনি, ভয় পাই, আনন্দ পাই, এইটুকুই যথেষ্ট। রাসেল ভাই, 2012 থেকে আছি, ইনশাআল্লাহ সাথে থাকবো, যতদিন আপনি আছেন আমি আছি, ভালোবাসা অবিরাম। রিয়াদুর শুভ, এই ভালোবাসার কারণেই, এই প্রেরণা এবং এই বিশ্বাসের কারণেই বিশ্বাস করুন বারবার ফিরে আসা, বারবার নতুন করে আবারও শুরু করা। আচ্ছা, কিভাবে শুনবো প্লিজ একটু বলবেন। এখানে অনেকেই হয়তো আমাদের সঙ্গে আছেন, তারা বলে দিবেন এমডি তুষার ইমরানকে। এমডি নাহিদুর হাসান পাপন লিখেছেন, এবার ঈদ স্পেশাল এপিসোড ভালো হয় নাই ভাই, আমরা দুটা এপিসোড করছি, কোন এপিসোডের কথা বলছেন একটু বলবেন? স্টুডিও এপিসোডের কথা বলছেন নাকি অন্যটার কথা বলছেন একটু বলবেন? অন্যটাতে তো সবগুলো ঘটনাই খুব ভালো ছিল। মাকাস সাকা দেখতে পাচ্ছি, অবশ্যই এমডি রিয়াদুর, রেডিও ফুট থেকে শোনা যায়। আসলে বাংলাদেশে সত্যি কথা বলতে যে আমরা রেডিও ফুটিতে এখন আমাকে ডেফিনেটলি শোনা যায় না, যখন থেকেই মানে দেখলাম যে আপনাদের মানে বাংলাদেশে একটা খুব অদ্ভুত ধরনের একটা পরিবর্তন এসেছে, মানুষজন হঠাৎ করে রেডিও এবং টিভি থেকে চোখ ফিরিয়ে পুরো দৃষ্টি নিবদ্ধ করেছেন মোবাইলে। আমরা চেষ্টা করছি সেই জায়গাতেই মোবাইল ফ্রেন্ডলি কোনো কিছুতে আমাদের শোটাকে নিয়ে আসতে, সো সেটাই করছি, আল্লাহর রহমতে হয়তো ভালোই যাচ্ছে। যাই হোক, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যাবো, অনেক কথা বলেছি, অনেকে হয়তো রাগ করবেন আমার ওপরে, সো দেরি না করে আমরা ঘটনায় চলে যাই। আজকের ঘটনাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের পেজ হচ্ছে www.facebook.com/rasel.sadhin, সেখানে আপনারা দেখবেন পোস্ট দেওয়াই আছে, কমেন্ট করুন এবং আপনারা অ্যাটলিস্ট একজন বন্ধুকে ইনভাইট করুন আমাদের পেজে। আর আমাদের ফেসবুক পেজ আছে, যদি পারেন আপনারা শেয়ার দিন এবং সাবস্ক্রাইব করুন পেজটি, rasselbhoot.com। আমাদের এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, সেটা যদি আপনারা চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। স্বাধীন মিউজিক অ্যাপে প্রতি শুক্রবার রাত 11:59 আমরা ফিরে আসি, প্রতি রবিবার রাত 11:59 আমরা ফিরে আসি, আপনারা চাইলে আমাদেরকে শুনতে পারেন। আর সব সময়ের জন্য আমরা আপনাদের সঙ্গে আছি। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। অনেক লম্বা কথা বললাম, আশা করছি মন খারাপ করেননি, এবং কাউকে যদি মনে এতটুকু কষ্ট দিয়ে থাকি আমার কথার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে, আমাকে ক্ষমা করবেন। আমি আসলে মানে আপনাদের কাছেই শুধুমাত্র আমি বলবো যে আমি অনেক বেশি, অনেক 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 বেশি আবেগপ্রবণ, হয়তো সে কারণেই কথাগুলো শুনতে এরকম লাগে। আমরা শো শুরু করলে আসলে মাঝখানে কমেন্ট পড়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, আমরা চেষ্টা করি আরেক দু একটা কমেন্ট পড়তে। আমাদের সাথে আছেন স্বাধীন, যে পরিমাণ স্লো করে কিভাবে শুনব, যে পরিমাণ মানে শো করে হবে মনে হয় স্বাধীন, কি যে পরিমাণ শো করে কিভাবে শুনব আমি ঠিক বুঝতে পারিনি। যাই হোক, আমরা ঘটনায় চলে যাই, চলুন ঘটনা শুরু করা যাক।
Juju asche, you are not alone.
Ami shudhu tomar sathei thakte chai.
Not alone.
Look at me, baby.
Look at me.
You will never be.
Ha 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 ha
সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর ঈদের ছুটির পরে আবারও ফিরে আসা কর্মস্থলে, আবারও একটি বছরের জন্য অপেক্ষা, আবারও আপন জনের কাছে ফিরে যাওয়ার টান। যদিও তার আগে ঈদুল আজহা আছে, তবে সবাই এরকম হয় না যে দুটো ঈদেই আপন জনের কাছে ফিরে যেতে পারেন। আমি আশা করি যে সবাই যেন যেভাবে যাচ্ছেন সেভাবে ঈদ পালন করতে পারেন সামনের ঈদটাও। তারপরেও বলবো যে আসলে 30 দিন রোজার পরে যে ঈদটা আসে, সেই ঈদটা আসলে খুবই অন্য রকমের একটা আনন্দ নিয়ে আসে। এখনো যেন সেই আনন্দের রেশ রয়ে গেছে, এখনো যেন মনে পড়ছে সেই ফেলে আসা কয়েকটা দিনের কথা, এখনো যেন মনে পড়ছে সেই প্রিয়জনদের মুখ, এখনো যেন আমরা বারবার স্মৃতিকাতর হয়ে উঠছি। আর এভাবেই আমাদের সময়গুলো পেছনে আমরা ফেলে আসি এবং ভালো সময়গুলো মনে করেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই স্মৃতিগুলো সারা জীবন আমাদের কেমন যেন আগলে রাখে, আমাদেরকে বারবার ঘরে ফেরায়, আমাদেরকে বারবার সামনে এগিয়ে যাবার প্রেরণা যোগায়। ভূত ডট কম এর 221তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালোর দলে আছি। আর একটু জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায় এবং এটি একটি ইমেল, আমি সেই ইমেলটা পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নামটা প্রকাশ করতে চাই না আমি। তারপরে তিনি তার নাম বলেছেন, ঠিকানা বলেছেন এবং সবকিছু বলেছেন। তিনি আরও জানিয়েছেন যে তিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আমার ফুফু আমাকে ছোটবেলায় যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন অনেক সুন্দর সুন্দর কথা বলে ঢাকায় তার বাড়িতে নিয়ে আসে, কারণ আমার বাবার সরকারি চাকরি চলে যায়। ফুফুর উদ্দেশ্য ছিল আমার লেখাপড়া বাদ দিয়ে ঘরকন্নার কাজ করানো, কিন্তু আমি আমার লেখাপড়া চালিয়ে যাই। তারা আমাকে অনেক কষ্ট দিত, ঠিক মতো খেতে দিত না। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন আমি 1992 সালের ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থাকি, কি যেন চিন্তা করি এবং মনে হয় এই মাসের 13 তারিখে কেউ একজন মারা যাবে, কিন্তু কে? আস্তে আস্তে আমার চোখের সামনে ভেসে ওঠে আমার ফুপার ছবি। আমি 13 তারিখের ওপর কলম দিয়ে গোল করে দাগ কাটি, একটা একটা করে দিন যায়। ফুপা দিব্যি সুস্থ মানুষ, 13 তারিখেও তিনি প্রতিদিনের মতো তার কাজে বাইরে চলে যান, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় তার বাসায় ফেরার নাম নেই। রাতের বেলা খবর আসে তিনি যেই ডাবল ডেকারে উঠেছিলেন সেইখানে বসা অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। বাসের কন্ট্রাক্টর ওনার পকেট থেকে ফোন নাম্বার নিয়ে বাসায় কল দেন। ওনার লাশ আনতে আনতে আমি বাসা থেকে বের হয়ে যাই। যতক্ষণ লাশ শ্মশানের জন্য নিয়ে না যায় ততক্ষণ আমি ওনার পাশে শক্ত হয়ে বসে থাকি। তারপর অনেক রাতে বাসায় ফিরে সবার সাথে শুয়ে পড়ি। অনেক আত্মীয় স্বজনরা ছিল, তারাও ক্লান্ত হয়ে যে যার মতো চলে যায়। আমার কিছুতেই ঘুম আসছিল না। রাত 3:30টার দিকে হঠাৎ আমাদের বাসায় থাকা কুকুর দুটি ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। একটু পরে আমি যা শুনলাম সেটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি শুনলাম আমার ফুপা খুব জোরে জোরে আমাকে ডাকছে আর মেইন গেট ধাক্কাচ্ছে, বলছে,
এই লোপা দরজা খুলে দে, লোপা, এই লোপা দরজা খুলে দে।
আমি পাথর হয়ে মাথায় চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম। আশ্চর্য, আমি ছাড়া আর কেউ এটা শুনছিল না। সবার চোখে তখন মরার মতো ঘুম। সদ্য একটা মরা বাড়িতে এরকম ঘুম কেউ ঘুমাতে পারে না। ফজর পর্যন্ত চলল এই তাণ্ডব। ফজরের আজান হওয়ার পর সব কিছু শান্ত হয়ে গেল। আমি কাউকে কিছু বললাম না। তার 2 বছর পর 1994 সালের মে মাসে আবারও ভয় লাগতে শুরু করলো মনে। আমার মনে হচ্ছিল এই মাসে ওকে একজন মারা যাবে। ঠিক তাই হল। মে মাসের 14 তারিখে আমার দাদি মারা গেলেন। তারপর অনেকগুলো বছর পার হয়ে গেছে। আমি হিন্দু থেকে
মুসলিম হয়ে বিয়ে করেছি। গত 3-4 বছর আগে আবার আমার মে মাসে মনে হল কেউ চলে যাবে। হলেও তাই, আমার খালার ছোট মেয়ে মে মাসের 25 তারিখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। আমি ছোটবেলা থেকেই শুনতে পেতাম অনেক রাতে আমার নাম ধরে কেউ পরিচিত গলায় বাইরে ডাকে। এটা আমার মা এবং কাজের মেয়েও শুনেছে। আমার উপর রাতের বেলা বোবা জিন চেপে ধরত, আমি নড়তে পারতাম না, তারপর আয়তল কুরসি পড়লে ছেড়ে দিত। আলহামদুলিল্লাহ এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং কিছু আমল করি, এখন আর এরকম হয় না। ঘটনা বড় হয়ে গেল, আরো অনেক কিছু বলতাম বললাম না, পরে আবার লিখব ইনশাল্লাহ। ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন, ধন্যবাদ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। খুবই ছোট্ট ঘটনা কিন্তু খুবই অদ্ভুত, তাই পড়ে শোনালাম আপনাদের। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। এই ঘটনাটা ভালো লাগার কথা, কারণ ঘটনাটা ভালো লাগার মতো একটি ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের তৃতীয় ঘটনায়। আমরা ঈদের চমৎকার 2টি এপিসোড আপনাদের উপহার দিয়েছি এবং রবিবারও একটা এপিসোড ছিল, অর্থাৎ আমাদের কি বলবো, যে ঈদের এপিসোড, নববর্ষের এপিসোড, সবকিছু মিলিয়ে খুব জমজমাট একটা সময় গেছে কিন্তু এই লাস্ট উইকটা। আমরা এই উইকের ঘটনাগুলো একটু বেছে আপনাদের সামনে উপস্থাপন করছি, জানি না কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা উৎসাহিত হব। এবং আপনাদের কোনো সাজেশন থাকে ডেফিনেটলি সেটা আমরা যথাসাধ্যভাবে চেষ্টা করব সেই সাজেশন অনুযায়ী কাজ করতে, বা সেই সাজেশন অনুযায়ী সামনের এপিসোডগুলো আপনাদের উপহার দিতে। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি স্কুল লাইফ থেকে ভূত FM শুনে আসছি আর এখন ভূত.com শুনি। আমার জীবনে ঘটে যাওয়া 3টি ঘটনা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমার বাসা চট্টগ্রাম জেলার চাঁদগাঁও বদ্দারহাট এলাকায়। আমি একজন BCS এর ছাত্রী, আমি মহসিন কলেজে পড়ি। আমি আমার নাম উল্লেখ করছি না, কেননা আমার আশেপাশের অনেকেই আমাকে কম বেশি চেনেন। আমার ছদ্মনাম মেহেরিমা। শুরু করছি আমার প্রথম ঘটনা। দ্বিতীয় তৃতীয় ঘটনাটি আমি পরবর্তী সময়ে পাঠানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি তখন ক্লাস 9-এ পড়ি, সালটা ছিল 2016। প্রথমেই বলে রাখি আমার বাসার বর্ণনা, স্কুল থেকে আমার বাসার দূরত্ব 7 মিনিট পায়ে হেঁটে যেতে হয়। তবুও মাঝে মাঝে আমরা রিক্সা চড়ে যাতায়াত করি, যদি দেরি হয়ে যায় তখন। বাসার থেকে বের হতেই একটি কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আর একটি কিন্ডার গার্ডেন স্কুল। সোজা পথ ধরে হেঁটে আসলেই মেইন রোডে আমাদের স্কুল কলেজ পড়ে। এমনই একদিন স্কুল ছুটির পর আমি একা বাসায় আসছিলাম, কেননা আজকে আমার বান্ধবী স্কুলে আসেনি, সেও আমার সাথে একই পথ দিয়ে যাতায়াত করে। স্কুল ছুটি হয় 4টায় আর আমাদের বোরখা পরে হিজাব করে বের হতে সময় লাগে বেশ কিছুক্ষণ, অর্থাৎ 4:20। আমি সেদিন স্কুল থেকে একা বাসায় আসছিলাম, পথটা ছিল একদম নির্জন, দুপুরবেলায় তেমন একটা লোকজনের হাঁটা চলা ছিল না। আমি মাঝপথে এসে হঠাৎ প্রচুর ঠান্ডা অনুভব করি, কিন্তু তখন ছিল গ্রীষ্মকাল, বাইরে প্রচুর গরম, আমারও গরম লাগছিল। কিন্তু হঠাৎ কি যে একটা শীতল হাওয়া এসে আমার পুরো শরীর ঠান্ডা করে দিল। আমি একটু তাড়াতাড়ি করে হেঁটে বাসায় আসলাম। আমার বাবা মা সবাই চাকরিজীবী, তাই বাসায় সারাদিন আমি একাই থাকি। তারপর আমি বাসায় এসে আর গোসল করতে পারলাম না, কারণ আমি ঠান্ডায় একদম বরফের মতো জমে যাচ্ছিলাম। আমি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম কম্বল গায়ে দিয়ে। এমনই সময় আমার আবার গরম লাগছিল, তাই আমি কম্বল সরিয়ে রেখে দিলাম। চোখ বন্ধ করে আমি শুয়েছিলাম। চোখ বন্ধ অবস্থায় আমার মনে হলো কেউ যেন আমার সামনে দাঁড়িয়ে আছে আর নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। তখন আমার মনে ভয় কাজ করছিল, আমি চোখ খুলছিলাম না। এভাবে 2-3 মিনিট চলে গেল। তারপর আমি একটু করে চোখ খুলে দেখার চেষ্টা করছিলাম আমার সামনে কে আছে, কিন্তু আমি চোখ খুলে দেখি সবটা অন্ধকার। এরপর আমি সম্পূর্ণভাবে চোখ মেলে তাকিয়ে দেখি আসলে সবকিছুই অন্ধকার হয়ে আছে, কিন্তু তখন তো আনুমানিক 5টা বাজবে বা তারও কম সময়। এত তাড়াতাড়ি গ্রীষ্মকালে অন্ধকার হয়ে যায় না তাহলে? তখন আমি বুঝতে পারলাম আসলে আমি আমার চোখের দৃষ্টি পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছি। তখন আমি চিৎকার করছি সাহায্যের জন্য, কিন্তু কেউ আমার ডাকে সাড়া দেয়নি। দিবেই বা কেন, বাসায় তো আমি একা। তখন আমি অনুভব করি কেউ একজন আবারও আমার চারপাশে ঘোরাফেরা করছে আর কি সব ভাষায় যেন ফিসফিস করে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, কে আছেন বাসায়? কে? আমার সামনে আসুন, আমার কোনো ক্ষতি করবেন না, আমি একজন নামাজ কালামি মেয়ে। আমার কেন যেন মনে হচ্ছিল আমার সাথে খুবই খারাপ একটা কিছু হতে চলেছে। তখন আমি কান্না করতে লাগলাম আর যত সব দোয়া কালাম পারি সব পড়তে আরম্ভ করলাম আর সকল নবী রসুল আউলিয়াদের নাম ধরে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। এভাবে আমি দীর্ঘ সময় ধরে সাহায্য চাইতে চাইতে কাঁদতে লাগলাম। তখনই হঠাৎ মা আমাকে ডাক দিয়ে বলে, কিরে সকাল 9টা বাজে, স্কুলে যাবি না? আমি এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসি। তাহলে এতক্ষণ যা ছিল তার সবই স্বপ্ন? তবু আমার মনের মাঝে ভয় কাজ করছিল। ঘটনা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে হয়তো ভালোই হতো, কিন্তু না, তা হয়নি। নাস্তা করার সময় ছিল না, কারণ আমি অলরেডি দেরি করে ফেলেছি, 10টায় স্কুল। পরে আমি রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তখনই দেখি আমার বাসার নিচে পার্কিংয়ে একটি কুচকুচে কালো বিড়াল দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আমি বিড়ালটি তাকানো দেখে কেন জানি ভয় পাচ্ছিলাম। যদিও আমি বিড়াল খুব পছন্দ করি, তবে ভয় কেন পাচ্ছিলাম? আমি সব চিন্তা না করে স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে আমি যখন ওয়াশরুমের দিকে যাই তখন দেখি ওয়াশরুমের পাশে সেই কালো কুচকুচে বিড়ালটি আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি ভয়ে দৌড়ে ক্লাসরুমে চলে গেলাম। এরপর টিফিন ছুটি হলে আমি আমার বান্ধবীর সাথে রাতের স্বপ্নের বিষয়ে আলাপ করি। তারা বলে, এগুলো কিছু নয়, জাস্ট একটা বাজে স্বপ্ন ছিল, ভুলে যাচ্ছে সব। আমি তাদের কথা বিশ্বাস করলাম। ঠিক সেদিন স্কুল থেকে আসার পথে আমার সাথে আবারও সেই সেম ঘটনা। আবারও বাসায় আসলে একই ঘটনা ঘটে। সকালে মায়ের আবার সেই একই ডাক, কিরে স্কুলে যাবি না? পুনরায় স্কুলে গেলে আবারও সেই একই ঘটনা ঘটে আমার সাথে। একদিন আমি বাসায় ওয়াশরুমে যাওয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলি। চোখ খুললে আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমার হাতে স্যালাইন লাগানো, ডিউটি ডাক্তার এসে আমাকে চেক করে বলল সবকিছু ঠিক হয়ে যাবে, সময় মতো খাওয়া দাওয়া করবে। পাশে আমার মা আর ভাইয়া ছিল। ভাইয়া আমাকে বলছে, কিরে সারাদিন তো বাসায় কেউ থাকতে পারি না, কাজের জন্য বাইরে থাকা লাগে, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না কেন? এখন দেখ কি অবস্থা হয়েছে তোর। পাশে দাঁড়িয়ে মা কাঁদছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমার নিজের শরীরটা খুব হালকা মনে হচ্ছিল। মাকে জিজ্ঞেস করলাম, আমার কি হয়েছে আম্মু? মা কেঁদে কেঁদে বলল, তোমার এক সপ্তাহ ধরে ভাইরাস জ্বর, খাওয়া দাওয়া করছো না, তোমার স্কুলে মডেল টেস্ট পরীক্ষা চলছে, সেটাও তুমি দিতে পারছ না। মায়ের কথা শুনে আমি রীতিমতো অবাক। আমি মাকে বললাম, আম্মু আমি তো গতদিনও স্কুলে গিয়েছি, এসব তুমি কি বলছো? মা বলল, তুমি স্কুলে যাও না, আজ 8 দিন হল, 7 দিন ধরে তোমার ভাইরাস জ্বর, তুমি হয়তো জ্বরের ঘরে সব ভুল ভাল দেখেছ। পরে আমি আমার মাকে আমার স্বপ্নের কথা বললে তিনি আমাকে জানান এসব আমি শুধু স্বপ্ন দেখেছি আর কিছুই না। বাসায় যাওয়ার পর আমি উজু করে কোরআন শরীফ নিয়ে সেখান থেকে কিছু আরবি দোয়ার নকশা লিখে নিজেই তাবিজ বানিয়ে সাথে করে নিয়েছি। এরপর থেকে আর স্বপ্ন দেখিনি। তবে বর্তমানে আমি কিছুদিন আগে আরেকটি সমস্যা থেকে রক্ষা পেয়েছি, সেটি অন্য একদিন লিখে পাঠাবো। আমার কাছে আরো 2টি ঘটনা আছে যা 100% সত্য ঘটনা। আমার এই গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন, আর আমার এই ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে আমি পরবর্তীতে আরো 2টি ঘটনা লেখার চেষ্টা করব। আমি চট্টগ্রামের একজন মেয়ে, তাই স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব হচ্ছে না। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ রাসেল ভাইয়া, আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যারা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি শুনেছেন। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই একই সাথে ঘটনাটি শোনার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আগে যে ঘটনাটা শুনলাম, সেই ঘটনাটা আপনাদের শুনে কি মনে হয়েছে? এটা কি আসলেই 7 দিন ধরে যে ভাইরাস জ্বর তার প্রভাব, নাকি স্বপ্নগুলো সত্যি যিনি দেখেছেন তিনি দেখেছেন এবং তার সাথে অস্বাভাবিক বা অলৌকিক কোনো কিছু ঘটেছে? আমি ঘটনাটি পড়েছি এবং আমি পড়েও শুনিয়েছি আপনাদের, খুব জানতে ইচ্ছে করছে আপনাদের মতামত। যদি জানেন তাহলে আমাদের ফেসবুক পেজে আপনারা কমেন্ট করতে পারেন, এই মুহূর্তে আমাদেরকে ইমেইলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস rasel.com@gmail.com আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/rasel.sathin। অপেক্ষায় থাকলাম আপনাদের মতামতের, অবশ্যই আমাকে আমার প্রশ্নের উত্তর দেবেন বলে আমি আশা করছি। পরবর্তী ঘটনা যেখান থেকে এসছে সেটা হচ্ছে মিডল ইস্ট। আমি বলেছি আমার অনেক পছন্দের একটি জায়গা এবং বাংলাদেশের পরে সবচাইতে বেশি কাছের মানুষরা বসবাস করছেন মিডল ইস্টে। তাঁরাই সবচেয়ে বেশি আমাদেরকে শোনেন, আমাদের সময় দেন শতব্যস্ততার মাঝেও। এবং মিডল ইস্টে যারা কাজ করছেন তাদের কিন্তু অনেক পরিশ্রম যেমন করতে হয়, অনেক কম্পিটিশন কিন্তু এখানে, এবং ভালো পারফর্ম না করা ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ দেশের বাইরে যারা থাকেন তাদের তো কাজের পরেও কাজ থাকে, ঘরে ফিরে এসে অনেক কাজ থাকে, তার মাঝখানে কিছুটা সময় বের করা যে কত কষ্টকর সেটা বেশ বুঝতে পারি। আপনাদেরকে ধন্যবাদ ভাই ও বোনেরা, আপনারা আমাদের সঙ্গে আছেন, এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় একটা পাওয়া। কোনো একদিন হয়তো আল্লাহ চাইলে দেখা হয় আপনাদের সাথে, সামনাসামনি বসে ঘটনা শোনাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং শুরু করছি যেভাবে লিখেছেন সেভাবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। জানি আপনি সবসময় ভালো থাকেন আর ভালোর দলেই থাকেন, তাই আর বললাম না আমি ভালো নেই। কেন ভালো নেই ঘটনা শুনলে বুঝতে পারবেন। শুরু করার আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি অপ্রত্যাশিত ভুলের কারণে। আমি এই প্রথম ভূত.কম-এ ঘটনা পাঠাচ্ছি, সঙ্গত কারণে স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব না, তাই আমি চাই আপনি ঘটনাটি পড়ে শোনান। আমার নাম আদি, পেশায় আমি একজন প্রোগ্রামার। আমি প্রায় অনেক বছর ধরে সৌদি আরবের কোনো একটা কোম্পানিতে কর্মরত আছি। আমি ভূত FM শুরু থেকেই শুনে আসছি আর আমার খুব পছন্দের একটা শো ছিল এটা। এখন বেশিরভাগ সময় আমি ইউটিউবে আপনাদের শো শুনি, মাঝে মাঝে স্বাধীন মিউজিক অ্যাপে লাইভও শুনি। বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। আমার বাসা ব্রাহ্মণবাড়িয়ার সদরে কোনো এক জায়গায়। ব্যক্তিগত কারণে নাম না বলতে পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। যে ঘটনা বলছি সেটা আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। সালটি ছিল 2010, তখন আমি নবম শ্রেণীর একজন ছাত্র ছিলাম। বাবা মায়ের একমাত্র ছেলে হওয়ার কারণে আমার আম্মু সবসময় আমাকে চোখে চোখে রাখতেন। গ্রামের মানুষেরা বিশ্বাস করেন এক মায়ের এক ছেলেদের সাথে নাকি খারাপ কিছু ও ভৌতিক কিছু বেশি হয়, আর তাদের বিপদ আপদ নাকি খুব বেশি থাকে। সেজন্যই যেভাবেই হোক মাগরিবের আগে আমাকে বাসায় থাকার নির্দেশনা দেওয়া হয় ঘর থেকে। কিন্তু সেটি ছিল অষ্টম শ্রেণী পর্যন্ত। আমার একটি মেয়ের সাথে সম্পর্ক হয় নবম শ্রেণীতে ওঠার পর। নবম শ্রেণীতে ওঠার পর আমি একদমই পাল্টে গিয়েছিলাম, কারো কথা শুনতাম না, রাত দিন শুধু বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করতাম। এমন একদিন হঠাৎ আমার বন্ধু সানি আমাকে বলল, হায় তোর গার্লফ্রেন্ডের বাসার দিক থেকে ঘুরে আসি। নতুন সম্পর্ক হওয়ার ফলে আমিও মানা করিনি, সময়টার দিকেও খেয়াল করিনি। তখন ছিল রাত 12:30। আমাদের বাসা থেকে ওদের বাসার দূরত্ব বেশি ছিল না, তাই এত কিছু চিন্তা করিনি। হাঁটতে লাগলাম তাদের বাসার উদ্দেশ্যে। তাদের বাসার আশেপাশের একটু বর্ণনা দিচ্ছি। বাসার রাস্তায় যাওয়ার পথে একটি পুকুর আছে, তার সাথে একটা বড় বাঁশঝাড়। যখন ওদের বাসার খুব কাছাকাছি ছিলাম আমি তখন বন্ধু সানিকে বললাম, সামনে একটু দাঁড়া, দেখ কেউ আসে কিনা। সে পুকুরের এক পাশে রাস্তায় দাঁড়িয়েছিল। আমি বাঁশঝাড়ের নিচ দিয়ে তাদের বাসার দিকে যাচ্ছিলাম। যখন আমি বাঁশঝাড়ের নিচ দিয়ে যাচ্ছিলাম তখন আমার শরীরটা কেমন যেন শিউরে উঠল, কিন্তু তেমন ভয় ভেতরে আসতে দেয়নি। হঠাৎ বাসাটা অতিক্রম করার পরে সামনে খুব ছোট একটা রাস্তা ছিল, দুই পাশে দেয়াল, তার এক পাশে কোনো একটা নারী মূর্তি দাঁড়িয়ে ছিল। প্রথমে যদিও ভয় লাগে, কিন্তু কেন জানি আমার হঠাৎ মনে হল এইটা আমার গার্লফ্রেন্ড না তো। একটু কাছে গিয়ে আমি দেখলাম, হ্যাঁ আসলে আমার গার্লফ্রেন্ড। ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এত রাতে বাইরে কি? ভেতরে তখন ভয়ের চেয়ে রাগ কাজ করছিল বেশি, কারণ আজ স্কুল ছুটির পরে ওকে বলেছিলাম রাতে দেখা করতে আসব, কিন্তু ও আমাকে বলেছিল রাতে বের হওয়া সম্ভব না। রাগ নিয়ে তার কাছে গেলাম এবং বলতে লাগলাম, তুমি না বললে রাতে বের হতে পারবে না, কিন্তু এত রাতে তুমি বাইরে কি করছো? কোনো উত্তর পাইনি। আমি ওর হাত ধরলাম, আর সঙ্গে সঙ্গে আমার মনে হল খুব গরম একটা কিছুর মধ্যে আমি যেন হাত দিলাম। ওর চেহারাটা ওড়না দিয়ে ঢাকা ছিল। আমি আবারও জানতে চাইলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। যেই আমি ওর ওড়না সরাতে যাব, আমার বন্ধু সানি পেছন থেকে আমাকে ডাক দিল এবং বলতে লাগলো, এতক্ষণ ধরে তুই এখানে একা একা কি করছিস আর কার সাথে কথা বলছিস? আমি তার কথা শুনে বললাম, ইদানিং কি চোখে কম দেখিস? এই বলে যেই আমি আবার পেছন ফিরে তাকালাম, দেখি সেখানে কেউ নেই, ছিল ওরা। তখন আবার ভয়ে আমার বন্ধুর দিকে তাকাতে দেখলাম আমার বন্ধু ঠিক বাস ছাড়টার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল সে খুব ভয় পেয়েছে। তাকে কিছু বলার আগেই দিকবিদিক হারিয়ে দৌড়াতে শুরু করলো। আমি ওই দিকে না তাকিয়ে তার পেছন পেছন দৌড়াতে লাগলাম। সে তার বাসার গেটের সামনে গিয়ে অনেক জোরে একটা চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে আন্টি মানে আমার বন্ধুর আম্মু হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। ওনার পেছন পেছন আমার বন্ধুরা আব্বু এবং তার বড় ভাই আসে এবং সবাই মিলে তাকে ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে যায়। তার জ্ঞান ফেরে পরের দিন সকালে। আন্টি আঙ্কেল ভাইয়া আমাকে অনেকবার জিজ্ঞেস করে কি হয়েছে। আমি বললাম, জানি না, হঠাৎ করে কি জন্য যেন ও আমাকে ফেলে দৌড়ে বাসার দিকে এসে পড়ল আর এখানে এসে চিৎকার করে সেন্সলেস হয়ে গেল। অতঃপর সকালে যখন জ্ঞান ফেরে আমি তাকে জিজ্ঞেস করলাম কালকে রাত্রের ঘটনা কি হয়েছিল, কালকে রাত্রে কেনই বা আমাকে একা ফেলে দৌড়ে বাসায় আসলো। তখন আমার ফ্রেন্ডের মুখে অনেকটা ভয় অনুভব করতে পারি। তারপর নির্ভয় দিয়ে বললাম, আমাকে বল, আমি আছি, যা হবার দুজন একসাথেই দেখব। তারপর আমার বন্ধু আমাকে যা বলল আমি আমার বন্ধুর মতো করেই বলছি। তুই যখন আমাকে একা রেখে ভেতরের দিকে যাচ্ছিলি, তখন কিছুক্ষণ পর আমার শরীর ঘেঁষে একটা গরম হাওয়া আমার পেছন দিক থেকে আসলো। আমি কেন যেন অনুভব করলাম যে বাতাসটা তোর দিকে যাচ্ছে। আমি সেটা পাত্তা দিচ্ছিলাম না, কারণ বাইরে হয়তোবা অনেক কিছু হয়, প্রাকৃতিক বাতাস হতে পারে। তার ঠিক পাঁচ ছয় মিনিট পর আমি ফোনে ফেসবুক ব্রাউজ করছিলাম। হঠাৎ করে আমি অনুভব করি আমার কানে একটা মৃদু সুর ভাসছে। কে এসে বলছে, তোমার বন্ধুকে বাঁচাও। আমি চমকে উঠলাম আর তখনই আমি তোর দিকে দৌড়ে আসলাম। ভয়ে তোকে দেখলাম তুই কার সাথে যেন কথা বলছিস, কিন্তু সেখানে কেউই ছিল না। আমি প্রথমে ভাবলাম তুই আমাকে ভয় দেখাচ্ছিস, কিন্তু যেই আমি বাঁশ ছাড়ের দিকে তাকালাম ভয়ে আমার কলিজার পানি যেন শুকিয়ে গেল। আমি দেখলাম ধবধবে সাদা পোশাক পরিহিত একটি নারী মূর্তি বাস ছাড়ে উল্টো হয়ে রক্তলাল চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আমি এক পাও নড়তে পারছিলাম না। তোকে বারবার বলতে চাচ্ছিলাম চলে আয় চলে আয়, কিন্তু কিছুই করতে পারছিলাম না। আমার হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে গিয়েছিল। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। যেই মাত্র সেই নারী মূর্তি তার হাত ঠিক তোর দিকে বাড়াতে লাগলো, মনের ভেতর বল নিয়ে তোর হাত ধরে আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাতে তোর হাত আসেনি। অতঃপর কিভাবে আমি বাড়ি ফিরে আসলাম আমার নিজেরই খেয়াল নেই। ভয় যেন আমার বন্ধুকে তখনও গ্রাস করে খাচ্ছিল, তার চোখ তখনও পানিতে জলজল করছিল। ভয় আর আতঙ্ক দেখেছি আমি তার চোখে। আমি সব ঘটনা আন্টিকে জানালাম। উনি আমাদের একজন কবিরাজের কাছে নিয়ে যেতে চাইলেন, আমিও মানা করলাম না। তখন কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ একটি তাবিজ দিল আর বলল,
বড় বাচ্চা বেঁচে গেছিস, এক মায়ের এক ছেলে হয়েও তোর ওপর মুরব্বীদের দোয়া আছে সেজন্য।
আন্টি জানতে চাইল যে সে কি ছিল। কবিরাজ বলল,
সেটি একটি নারী জিন ছিল, যা কিনা তাকে খুব পছন্দ করে ফেলেছিল আর সাথে নিয়ে যেতে চেয়েছিল।
এখানে আমার কথা বলা হচ্ছে। আন্টি বলল,
সানি, ওর কোনো ক্ষতি হবে না তো?
কবিরাজ বলল,
ক্ষতি হবে না, তারপরেও সাবধানতার মার নেই, তাবিজ দিয়ে দিচ্ছি, এটা সাথে রাখতে বলবি।
অতঃপর আমরা বাসায় চলে আসলাম। আমি আমার আম্মুকে কিছুই জানাইনি, কারণ আম্মু জানলে রক্ষা নেই, তারপর সমস্যা হয়নি তেমন। কি ভাবছেন, ঘটনা শেষ? না, এটা সবে শুরু ছিল। এরকম কেটে গেল বছর খানেক, তারপর কলেজে ভর্তি হলাম, সবকিছু ঠিকঠাকই চলছিল। আমার রাত জাগার অভ্যাস ছিল, কারণ আমি প্রোগ্রামই করতাম। সারা জিকে কোডিং করাই ছিল আমার নেশা। আমি ভূত এফএমের বড় ভক্ত ছিলাম। বাংলাদেশের একটা ওয়েবসাইট ছিল, সেখান থেকে আমি ভূত এফএমের এপিসোডগুলো ডাউনলোড করে হেডফোন দিয়ে শুনতাম আর কোডিং করতাম। আমরা প্রোগ্রামাররা যখন প্রোগ্রামের মধ্যে একদম মগ্ন হয়ে যাই, তখন আশেপাশে কি হচ্ছে বা হয় তা মাথায় ঢোকে না। তেমনি একদিন রাতে প্রায় 2টার দিকে আমি কোডিং করছিলাম, হঠাৎ আমার কাঁধে একটি হাত অনুভব করি। কোডিং নিয়ে মগ্ন থাকার কারণে অতটা পাত্তা দেইনি, ভাবলাম আম্মু হয়তোবা ডাকছে ঘুমানোর জন্য। কিন্তু হঠাৎ আমার মাথায় একটা কথা আসলো, বাসায় তো কেউ নেই, আম্মু তো নানু বাড়িতে গিয়েছে। চেয়ার থেকে সাথে সাথে লাফ দিয়ে উঠে দাঁড়ালাম, তাড়াতাড়ি রুমের লাইট চালালাম। ভয়ে আমার আত্মা শুকিয়ে আসলো। আমি ভাবতে লাগলাম, এটা আমার মনের ভুল নয় তো? এমন সময় হঠাৎ আমার বাঁ হাতে খেয়াল করলাম, আমার তাবিজটা আমার সাথে নেই। তখন আর বুঝতে বাকি রইল না যে এটি স্বাভাবিক কিছু নয়, আমার মনের ভুল হতে পারে না। এদিকে ভয়ে আমার কলিজা শুকিয়ে আসছিল। তখন কোনো সূরা বা দোয়া মনে পড়ছিল না, মুখ দিয়ে যা বের হচ্ছিল তাই পড়তে লাগলাম। তারপরেও যেন আমার ভয় কাটছিল না, আর ওই দিন হয়তোবা নিয়তিও আমার সাথে ছিল না। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তখন আমি ভাবতে লাগলাম, আজ হয়তোবা আমার শেষ রাত। পরিবেশ তখন খুব নিস্তব্ধ ছিল। আমার ঘরে একটা ওয়াল ক্লক ছিল, সেই ওয়াল ক্লকের টিক টিক শব্দটাও মনে হচ্ছিল খুব জোরে জোরে হচ্ছে। হঠাৎ বাইরে থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসলো। কণ্ঠটা ছিল এমন,
আদি, হ্যাঁ আদি, আসো আসো এদিকে একবার।
এরকম 3-4 বার শব্দটা হয়ে থেমে গেল। ভেতরে যেন প্রাণ ফেরার স্বপ্ন দেখা দিয়েছিল, কিন্তু তার কিছুক্ষণ পর মনে হচ্ছিল টিনের চালের ওপর জোরে জোরে পা ঘষে ঘষে কেউ হাঁটছে। ওই দিক থেকে এই দিক, এই দিক থেকে ওই দিক। আমি একদম মূর্তির মতো সবকিছু সহ্য করছিলাম, আর যত দোয়া কালাম পারতাম সব পড়তে লাগলাম, আর ফজরের আজানের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার দরজায় ধূপ করে একটা শব্দ হয় এবং সবকিছু থেমে যায়। মনে মনে বললাম, আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিক হয়ে গেছে। এই বলে যেই না বিছানায় শুতে গেলাম, আমি অনুভব করলাম আমি কোনো এক নরম লোমহর্ষক আর প্রচণ্ড গরম একটা কিছুর ওপরে হাত রাখলাম। সঙ্গে সঙ্গে একটা গরম হাত আমার হাতে খুব শক্ত করে চাপ দিয়ে ধরে আমাকে যেন মিলিয়ে নিয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না, সজোরে চিৎকার করে জ্ঞান হারালাম। পরের দিন আমি দেখি আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে আছি, আর আমার আম্মু কান্নায় ভেঙে পড়েছে। উঠে জানতে পারলাম পাশের বাসা থেকে আমার কাকা আমার চিৎকার শুনে আমার রুমে ঢুকে আমাকে অচেতন অবস্থায় পায় এবং সকাল হতেই আমার আম্মুকে খবর দিয়ে নিয়ে আসে। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো কি হয়েছিল। আমি সবকিছু খুলে বললাম। আমার আম্মু আমাকে একজন হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর পানি পড়া এবং একটি তাবিজ দেন, আর আম্মুকে হুজুর বলেন, যাই হয়ে যাক, এই তাবিজ হাত ছাড়া করা যাবে না। আমাদের গ্রামে একটা কথা প্রচলন আছে, ঠিক মাগরিবের কিছুক্ষণ আগে ওই সময়টাকে বলে 3 সন্ধ্যেবেলা, ওই সময়টায় যাতে আমি কোনোভাবে বাইরে না থাকি। তারপর অনেকদিন কিছু হয়নি, আমি বাংলাদেশ ছেড়ে সৌদি আরবে চলে আসলাম। মনে মনে ভাবছিলাম, এই বুঝি সবকিছু আমি পেছনে ছেড়ে এসেছি। সৌদি আরবে আসার পর প্রায় 1 বছর আমার সাথে কিছু হয়নি, কিন্তু 1 থেকে 1.5 বছর পর আবার শুরু হয় ওই ঘটনা। সবসময় নিজেকে খুব ভার ভার মনে হয়। আমি অবসর সময়ে ড্রাইভিং করি, আমি যখন ড্রাইভ করি তখন আমার কাছে মনে হয় আমার প্যাসেঞ্জার সিটে কেউ একজন বসে আছে। আমার পেছনের সিটে কেউ একজন বসে দেখছে আমাকে। সবসময় ফিল করি, এখানেও আমার কাছে মনে হয় কেউ একজন আমার কানের কাছে ফিস ফিস করে এখনো বলে,
আমার কাছে আসো, কাছে আসো আমার।
আমি রুমের লাইট ছাড়া ঘুমাতে পারি না। একদিন ভুলবশত আমি রুমের লাইট অফ করে ঘুমাতে যাই। হঠাৎ মাঝরাতের দিকে আমার ঘুম ভাঙে। আমি পায়ের দিকে তাকিয়ে দেখি কালো একটা অবয়ব আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। তখন আমার সেই শৈশবকালের কথা মনে পড়ে যায়। রুমে এসি চলছিল, তারপরেও আমি ভয়ে ঘেমে একেবারে নিয়ে গিয়েছিলাম। আয়াতুল কুরসি পড়তে লাগলাম চোখ বন্ধ করে। ওই রাতে আর চোখ খুলিনি। এরকম অনেক রাতেই আমার সাথে এমন হয়। রাতে ওয়াশরুমে যেতে চাইলেও মনে হয় আমার পেছনে কেউ আসছে। আমি জানি না এইখানে আমার ঘটনার সাথে আমার শৈশবকালের, মানে বাংলাদেশে থাকার সময় যে ঘটনা ঘটেছিল, তার কোনো সম্পর্ক আছে কিনা। আমি আমার আম্মু আব্বুকে কিছু জানাইনি, কারণ আমরা প্রবাসীরা কোনোদিন বাংলাদেশের মা বাবাকে চিন্তা দিতে চাই না। শেষে একটা কথাই বলবো সবার কাছে, আমার জন্য দোয়া করবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, কিছু আমার সাথে ঘটেছিল আর কিছু আমার কলিগদের কাছ থেকে শোনা। প্রথমবার লিখছি, আজ আর নয়, যদি বেঁচে দেশে ফিরতে পারি অবশ্যই আপনাদের ঘটনা পাঠাবো। এই ছিল আমার জীবনের চলমান ঘটনা। ঘটনা ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন, প্লিজ আমাকে জানাবেন যদি সিলেক্টেড হয়। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি লেখায় ভুল ত্রুটির জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। রাত বাড়তে চলল, অনেকক্ষণ ধরেই আমরা ঘটনা শুনছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি এতটুকু আনন্দ দিতে পারি নিজেকে ধন্য মনে করব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। নতুন বছরের প্রথম এপিসোড আজকে, অর্থাৎ কিছুদিন আগে আমরা বাংলা নববর্ষ কাটিয়ে এসেছি। আজকে এই বছরের, অর্থাৎ 1431 সালে আমরা প্রথম এপিসোড করছি এবং আপনারা আছেন আমাদের সঙ্গে, যেটা বিশাল পাওয়া। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি ফাহিম। ঘটনাটি আমার বড় ভাই ও তার বন্ধুদের সাথে ঘটা। শুনুন তাদের মুখ থেকেই। ক্যাম্পিং আমার কাছে নেশার মতো। আমি যখনই সময় পাই বা মাঝে মধ্যে কাজের চাপে একটু ডাউন ফিল করি, তখন ব্যাকপ্যাকের সাথে তাঁবু নিয়ে বেরিয়ে পড়ি ক্যাম্পিং এর উদ্দেশ্যে। ক্যাম্পিং যে আমার শুধু নেশা তা না, ক্যাম্পিং আমার মন মানসিকতা শান্ত রাখার একটা ঔষধ বটে। আর এই কারণেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ি। সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জও এমন একটি জায়গা যেখানে শান্তির খোঁজে প্রায়শই যাওয়া হয় আমার। ক্যাম্পিং করতে গিয়ে এর আগে কখনো কোনো সমস্যায় পড়তে হয়নি আলহামদুলিল্লাহ, কিন্তু গত 5 অক্টোবর আমি এবং আমার বন্ধু যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তা আর দ্বিতীয়বার হতে চাই না। সেদিন আমাদের প্ল্যান ছিল বান্দরবান রুমা সার্কিটে যাওয়ার, কিন্তু শেষ মুহূর্তে কয়েকজনের কারণে প্ল্যান চেঞ্জ হওয়ায় আমরা 4 জন মিলে সোনাইছড়ি ট্রেইলের উদ্দেশ্যে রওনা হই। ট্রেইলে পৌঁছানোর পর যথারীতি সবাই অনেক ক্লান্ত ছিলাম, কিন্তু যেহেতু আমি ট্রাভেলিং এর পাশাপাশি স্মৃতি ক্যামেরাবন্দি করতেও অনেক পছন্দ করি, তাই তাঁবু লাগিয়ে ঝর্ণার আশেপাশে ছবি তোলার জন্য নেমে পড়লাম। ঘটনার সময়টা যখন, তখন রাত 11:30 হয়তো। আমাদের 4 জনের মধ্যে 2 জনের তাঁবু ছিল ঝর্ণার একদম কাছে, আর আমার এবং আমার বন্ধু জয়ের তাঁবু ছিল ঝর্ণা থেকে একটু দূরে। তো আমি যাচ্ছিলাম রাতে ঝর্ণার কিছু ছবি তোলার জন্য, আর জয় আমাকে বলেছিল সে খুব টায়ার্ড, তাই কিছুক্ষণ সে রেস্ট নেবে। আমি তাকে আর জোর না করে চলে গেলাম ঝর্ণার কাছাকাছি এবং সে তাঁবুতে ঢুকে গেল ঘুমাবে বলে। 15-20 মিনিট পর আমি একটা বিকট শব্দ শুনলাম। মনে হচ্ছিল আমাদের পাশেই বড় একটা পাহাড়ের অংশ ধসে পড়েছে। আমি হঠাৎ এমন শব্দ শোনাতে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। শব্দটা আসলেই বিকট ছিল এবং আমি কিছুক্ষণের জন্য স্থির হয়ে যাই যে এটা কি শুনলাম। বন্ধুর চিৎকারে হুশ আসলো। সে আমাকে জিজ্ঞেস করল,
জলদি আয়, কি পড়েছে দেখ একটু, এমন জোরে আওয়াজ শুনলাম যে।
আমি তৎক্ষণাৎ দৌড়ে গেলাম তাদের কাছে, আশেপাশে ভালো করে লাইট দিয়ে চেক করলাম।
কই, কিছু তো নেই। কিন্তু এইমাত্র যে শব্দ শুনলাম,
শব্দটা আমরা চারজনই শুনেছিলাম, কিন্তু এমন শব্দ হওয়ার পেছনে কোনো কারণই খুঁজে পেলাম না আমরা। যাই হোক, বাদ দিলাম এই চিন্তা। সবাই ঝর্ণার পাশে চ্যারাক জ্বালিয়ে বসলাম, আড্ডা দিলাম। আমার বন্ধু জয়ের চোখে ঘুম ততক্ষণে উঠাও। রাত বাড়তে লাগল। আমরা এবার শুরু করলাম খাবার দাবারের পালা। যেহেতু সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমাতে চাই রাত 2টার দিকে। কিছুক্ষণ পর শুরু হয় অন্য এক অদ্ভুত শব্দ। কোনো এক নাম না জানা প্রাণীর ডাকের মতো লাগছিল। প্রাণীর ডাক এই জন্যই বললাম কারণ আমরা সবাই কমবেশি বিভিন্ন প্রাণীর ডাকের সাথে পরিচিত। বন্ধুকে জিজ্ঞেস করলাম সেই ডাক শুনেছে কিনা। সে বলল, হ্যাঁ শুনলাম, আমার তো ইঁদুরের ডাক মনে হল। সে এইটা বলে ব্যাপারটা এড়িয়ে গিয়েছিল। আসলে আমি জীবনে বহুবার জঙ্গলে ক্যাম্পিং করেছি, এই ট্রেইলের চেয়েও গভীর জঙ্গলে রাত কাটিয়েছি। বান্দরবানের বিভিন্ন পাহাড়ে জুম ঘরে রাত কাটিয়েছি। প্রকৃতির শব্দ, নিস্তব্ধতা, জীবজন্তুর ডাক সম্পর্কে আমার ভালোই ধারণা আছে। এসব জায়গায় রাতের পরিবেশ কেমন হয় সেটিরও ধারণা আছে। কিন্তু সেই রাতে আমি যা যা নিজ কানে শুনলাম তার কোনো ধারণা আমার ছিল না এবং তার কোনো ব্যাখ্যাও আমার কাছে নেই। বিভীষিকাময় এই রাত যেন কাটছিলই না। আমি ঘুমোতে গিয়েও কয়েকবার ঘুম ভেঙেছে। টেন্ট থেকে বের হয়ে সিগারেট জ্বালিয়ে বসেছিলাম অনেকক্ষণ আনমনে। আবার ঘুমোতে গিয়েছি। এরপর এক ঘুমে একেবারে সকালে 5টায় ঘুম থেকে উঠলাম। চা খাওয়ার সময় জয় বলল সে নাকি রাতে উদ্ভট সব শব্দ শুনেছে তাঁবুর আশেপাশে। মনে হচ্ছিল কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এসব শব্দের কারণে সে সারা রাত ঘুমোতে পারেনি। এসব হয়তো আমি ঘুমানোর পর শুনেছিল সে, কারণ আমি এই শব্দগুলো শুনিনি। এরপর ট্রেইল থেকে ব্যাক করার সময় ভাবলাম গত রাতের ঘটনা, এসব কি শুনলাম, কেনই বা শুনলাম। লোকালয়ে আসার পর গ্রামের মানুষদের জিজ্ঞেস করলাম এখানে খারাপ কিছু আছে কিনা, কেন আমরা রাতে এসব পরিস্থিতিতে পড়লাম। তাদের ভাষ্যমতে এই ট্রেইলে খারাপ কিছু নেই, হয়তো আমাদের মনের ভুল। কিন্তু তাই বলে দুজন মানুষেরই একই ভুল হবে, বাকিটা আল্লাহই ভালো জানেন। কিন্তু ঘটনা এখানে শেষ না। গত 2 দিন আগে জয় আমাকে ফোন দিয়ে বলল সে নাকি ওই ট্রেইল থেকে আসার পর রাতে ঠিকভাবে ঘুমোতে পারে না, আর তার সাথে কিছু অস্বাভাবিক জিনিস ঘটেছে। যেমন সে যদি পুরো ঘর গুছিয়ে বাসা থেকে বের হয়, বাসায় এসে দেখে ঘর এলোমেলো হয়ে আছে। রাতে তার রুমের টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যায় যা আগে কখনো হয়নি। আমি তার এইসব কথা শুনে যত দ্রুত সম্ভব কোনো হুজুরের কাছে যেতে বলেছি, কারণ সেদিন এত সব ঘটনার পর রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়লেও জয় ঘুমায়নি এবং সে নাকি কারো হাঁটার শব্দও পেয়েছিল। যাই হোক, এই ছিল ক্যাম্পিং করতে গিয়ে ভৌতিক অভিজ্ঞতা। যদিও এই ঘটনা পড়ে অনেকের কাছে ভৌতিক মনে নাও হতে পারে, কিন্তু আপনি যদি ওই জায়গায় ওই সময়ে উপস্থিত থাকতেন তবে শব্দগুলো আপনার বুকেও নাড়া দিত, এটুকু আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। গভীর জঙ্গলে 4 জন মানুষ, আশেপাশে কিছু নেই, না লোকালয় না মানুষজন, শুধু পাহাড় গাছপালা আর ঝর্ণার শব্দ। এই পরিস্থিতিতে এমন উদ্ভট শব্দ যে কারোরই ভীতির কারণ হয়ে দাঁড়াবে। ঘটনাটি সিলেক্ট হলে দয়া করে মেইলে অথবা ফোনে জানাবেন। আসসালামু আলাইকুম, ফাহিম ফয়সাল, শেরপুর, বগুড়া। তিনি তার পরে তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। এই ঘটনাটি একদিনের ব্যবধানে দুজনের কাছ থেকে এসছে, হয়তো আপনারা বন্ধু সে কারণেই। থ্যাংক ইউ ভেরি মাচ ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই, তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
জগৎটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.কম উইথ রাসেল।
আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। বেশ কয়েকটা ইমেল পড়লাম আমরা, এখন ইমেল শেষে আমাদের অডিও ক্লিপে ঢোকার পালা। এবং আমরা অডিও ক্লিপ শুরু করছি আমাদের আজকের 221তম এপিসোডের। আমরা অনেক দূর পর্যন্ত আসলাম না, 221তম এপিসোড ভাবতেও কেমন লাগে, মানে অনেক দিন ধরে আমরা আপনাদের ঘটনা শোনাচ্ছি। ভূত এফএম এর কথা যদি বলি, সেটা তো অনেক লম্বা সময় আগের কথা, এবং সে সময়ও আমরা আপনাদের চেষ্টা করেছি ভালো কিছু উপহার দিতে, এবং এখনও আমি চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু উপহার দিতে আপনাদের কাছে। এবং আমাদের সাথে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত যেভাবে আছেন ইনশাআল্লাহ থাকবেন, এবং তার কারণে, তার অবদানের কারণে আসলে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। কারণ যেভাবে না থাকলে আসলে এই শো সামনের দিকে টিকে নিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। যেভাবে আমাদের যেটা করেন সেটা হচ্ছে, আমি বলবো যে আমাদেরকে দয়া করেন, ভালোবাসেনও হয়তো, অবশ্যই ভালোবাসেন, ভালোবাসা আছে তারও। ভূত ডট কম এবং ভূত এফএম দুটোই তার কাছে ছিল নেশার মতো, এবং ভূত এফএম এর পরে ভূত ডট কম এখন তার কাছে নেশার মতো। এবং তিনি আমাদের যেমন ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি, আর তার জন্যই এই পথ চলাটা সম্ভব হচ্ছে। থ্যাংক ইউ চিন্টু ভাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করছি সবার দয়ে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম সাদ, আমি ক্যানাডার ম্যানিটোবার উইনিপেগ সিটিতে থাকি। আমি 2019 ক্যানাডায় মুভ করি ফর মাই হায়ার স্টাডিজ, তারপরে গ্রাজুয়েশন শেষে এখন কাজ করছি একটা কোম্পানিতে। আমার ঘটনাটা হচ্ছে হ্যালোইন রিলেটেড, 2020 সালে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। তো ঘটনায় চলে যাই সরাসরি। ঘটনাটি ঘটে 2020 সালের শেষের দিকে, হ্যালোইনের সময়। ঘটনাটা শুরু করার আগে কিছু কথা বলে নিতে হয়, সেটা হচ্ছে এখানে যারা স্টুডেন্ট আসে পড়াশোনা থাকা অবস্থায়, তাদের কিছু বাউন্ডারিজ থাকে, ওয়ার্ক রিলেটেড টাইমলাইন বাউন্ডারিজ। সো সেটার কারণে অনেকে হচ্ছে পড়াশোনার পাশাপাশি ফুড ডেলিভারি করে থাকে, গাড়ি দিয়ে হোক অথবা সাইকেলে, যেভাবেই হোক, ফর এক্সট্রা মানি। তো আমিও সেই কাতারেই একজন ছিলাম যে পড়াশোনার পাশাপাশি ডেলিভারি করতাম। তো আমি মোস্ট অফ দ্য টাইমে ডেলিভারি করতাম রাতের বেলা, কারণ ওই সময়গুলো একটু বিজি থাকতো আর কি, সকালবেলা ক্লাস থাকতো, তো এই জন্য আসলে সকালে বা দুপুরে এরকম সময় হতো না, তাই রাতের বেলা ডেলিভারিটা করা হতো বেশিরভাগ সময়। তো এটা ঘটে যায় হ্যালোইনের কোনো এক সময়, কোনো এক উইকেন্ডে, কারণ উইকেন্ডে হচ্ছে সবচেয়ে বেশি বিজি থাকে আর কি। তো আমি নর্মালি রাতের 10টা থেকে মেবি 3 AM অথবা 4 AM ডেলিভারি দিতাম। তো এরকমই একদিন আমি ডেলিভারি দিচ্ছিলাম। তো হ্যালোইনের সময় এখানে যেটা হয়, মোস্ট অব দ্য হাউসই তারা হন্টেড ভাবে সাজায়, আর এখানে যখন উইন্টার পড়ে আর হ্যালোইনের টাইমে তো উইন্টার থাকে, তো নর্মালি সূর্য ডুবে যায় নিয়ার অ্যাবাউট 4 or 5 PM, আর বাই দ্য 7 or 8 ইটস টোটালি ডার্ক, পুরো জায়গা পুরো সবকিছুই রাতের মতোই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তো বুঝতেই পারছেন তো রাতের 12টা 1টা বাজে, তখন আসলে গভীরত্বটা অনেক বেশি, রাতের অন্ধকারও অনেক বেশি, আর উপরে স্নো সবদিকে সাদা, আর মাঝখানে যখন সব বাড়িঘর সাজানো থাকে ভুতুরা পরিবেশে, তো একটু পরিবেশ একটু গা ছমছম করেই রাতের বেলা, একটু গাড়ি চালাতেও আসলে একটু ভয় লাগে। তো 1-2 বছর পার করার পরে আসলে সবাই ইউজ টু হয়ে যায়, বাট প্রথম একটু গা ছমছম করেই। তো ঘটনাটা ঘটেছে এইভাবে যে আমি ডেলিভারি দিচ্ছিলাম, তো তখন প্রায় রাতের 1টা অথবা 2টা বাজে। আমি এক জায়গা থেকে ডেলিভারি নিয়ে তার বাসায়, একজনের বাসায় আমার ডেলিভারি দিতে হবে, যেটা ছিল একটু আউট অফ সিটি, শহরের একটু বাইরে। তো শহরের একটু বাইরে হওয়াতে ওই জায়গায় অন্ধকারাচ্ছন্নটা আর একটু বেশি। এমনিতেও রাতের 1টা বাজে, তো আকাশটা পুরো কালো ছিল, অন্ধকারও বেশি ছিল, আর হ্যালোইনের কারণে আসলে সবকিছুই এইভাবে সাজানো যে হঠাৎ করে গেলেই ভয় লাগাটা খুবই স্বাভাবিক, ভয় লেগে যায়। তো আমি একটা হাউসে ডেলিভারি দিতে চাই, যেটা আমি তখন আমি গুগল ম্যাপ ইউজ করি, কারণ গুগল ম্যাপে হচ্ছে সবচেয়ে বেশি ভালো ম্যাপ দেখার জন্য, আমি অ্যাড্রেসটা ফাইন্ড আউট করার জন্য, কারণ তখন আমি নতুন নতুন ডেলিভারি করা শুরু করেছিলাম, আমি জায়গা ওরকম চিন্তাম না। তো আমি গুগল ম্যাপে অ্যাড্রেসটা ক্লিক করি, দিয়ে ডেলিভারিটা নিয়ে যেটা সিটি থেকে প্রায় 10-15 মিনিটস ড্রাইভ হবে, বেশি দূরে না, বাট 10-15 মিনিটস এখানে আপনি 80 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছেন, তো ওই সেন্সে একটু দূরে। তো আমি একটা হাউসে ডেলিভারিটা যখন নিয়ে যাই, তো ওই টাউনটাতে যখনই ঢুকি, ঢোকার পরে পরিবেশটা এরকম ছিল যে রাস্তাঘাটে উইন্টারের কারণে এমনিতেই মানুষজন কম, তার উপরে যখন মানে তখন টেম্পারেচারও প্রায় -35, -40 এরকম, মানুষজন তো রাস্তায় এমনিতেও থাকে না, তার উপর হচ্ছে রাতের 1-2টা, তো মানুষজন না থাকাটাই স্বাভাবিক ছিল। তো পুরা সাইড, পুরা এলাকাটা মানে পুরা কমিউনিটি যেখানে আমি ডেলিভারি দেখলাম, কোনো মানুষজন রাস্তা নাই, কোনো গাড়ি ঘোড়ো নাই, হয়তো বা 1 কি 2টা হাইওয়েতে যাচ্ছে গাড়ি, এরকম একটা অবস্থা। তো আমি যেখানে বাসাটা দিতে গেছি ওইটা হাইওয়ের একটু পাশেই, তো ওইখানে গাছগাছালিও ছিল ভালো। তো আর সব বাসাগুলো হচ্ছে হন্টেড টাইপের, কারণ সবকিছু একে তো হন্টেড টাইপের দেখতে লাগতেছিল, তার উপরে হ্যালোইনের জন্য স্পেশাল ভাবে সেটা সাজানো, তো দেখতে আসলে খুবই একটা স্কেরি, মানে হরর মুভির মতো মনে হচ্ছিল, যেটা হরর মুভির কোনো সাইট বা সামথিং। তো আমি যে হাউসে অর্ডারটা দিতে চাই, তো সেইখানে হাউস নাইট, সেটা ছিল আর কি একটা অ্যাপার্টমেন্ট। তো অ্যাপার্টমেন্টে ইনস্ট্রাকশন যখন ডেলিভারি দিতে চাই, ডেলিভারিতে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আমি গিয়ে কি কাস্টমারকে কল দিব নাকি কাস্টমারকে কল দেওয়া যাবে না, নিচ থেকে ইন্টারকমে ডায়াল করলে সে নিচে এসে পিক আপ করবে বা সামথিং, সব ইনস্ট্রাকশন দেওয়া ছিল। তো সেই অর্ডারটায় ইনস্ট্রাকশন দেওয়া ছিল এরকম যে ডোন্ট নিড টু কল মি, গিভ দ্য পাসকোড অ্যাট দ্য বটম, আইল কাম অ্যান্ড টেক দ্য ফুড। তো ভালো কথা, আমি তো ওখানে গাড়ি তার অ্যাপার্টমেন্টের সামনে পার্ক করে পাসকোড দিলাম, তো নিয়ার অ্যাবাউট 2-3 মিনিট আমি ওয়েট করছি, কেউ আসে না, কেউ আসছে না। তো তখন আমি যেই অ্যাপের থ্রুতে ডেলিভারি দিই, সেই অ্যাপের ওইখানে হেল্প সাপোর্টে টেক্সট করা যায় রাইট দ্য ওয়েতে, লাইভ সাপোর্ট তারা থাকে। তো আমি তাদেরকে টেক্সট করলাম যে এরকম এরকম অবস্থা, আমি তো এখানে ওয়েট করতেছি বাট কাস্টমার এখনো কোনো আমাকে রেসপন্স করেনি, তো আমি কি করবো, অর্ডারটা নিয়ে কি কি করা যায়, আর আমি এতদূর ড্রাইভ করে আসছি, তো আমি কি করবো। তো ইন দ্য মিন টাইম আমি সাথে সাথে একটা রেসপন্স পাই যে আমাদের কিছু সময় দাও, 2-3 মিনিট সময় দাও, আমরা এটা লুক আফটার করতেছি, দেন আই উইল গেট ব্যাক টু ইউ, এটা ওখান থেকে আমার ওই অ্যাপ থেকে আমাকে জানায়। তো আমি গাড়ির ভিতরে বসে ওয়েট করতেছিলাম, তো হঠাৎ করে দেখি যে বাসা থেকে ওই অ্যাপার্টমেন্ট থেকে একজন জানি বের হলো, বের হয়ে আমার গাড়িতে নক করতেছে, ঠিক আছে, কার নক করতেছে। তো আমাকে পরে আমি উইন্ডো নামানোর পরে বলতেছে যে তুমি কি ফুড ডেলিভারি দিতে আসছো, আমি বললাম জি ফুড ডেলিভারি দিতে আসছি, তো বলতেছে যে আমি সেই যাকে তোমার ডেলিভারি দিতে হবে, আমি বলছি ওকে ফাইন। তো ইউনিট নাম্বারও সে বললো সবকিছু ম্যাচ করার পরে, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এই কাস্টমার, হয়তো একটু লেট হয়েছে আসতে, তো ভালো। আমি তাকে ফুড দিলাম, দেওয়ার পরে আমি তখন এখন আবার ব্যাক করব। তো আমি এখানে ব্যাক করার আগে কিছুক্ষণ ওয়েট করতেছি, কজ আমার যদি এখান থেকে কোনো একটা ডেলিভারি আমি পেয়ে যাই আবার ব্যাক টু সিটিতে, তাহলে আমার হচ্ছে আর ফাঁকা যাওয়া লাগলো না, আমি টাকা পেলাম। তো এখানে আমি 3-4 মিনিট ওয়েট করতে করতে হঠাৎ করে 3-4 মিনিট ওয়েট করলাম, করার পরে একটা ডেলিভারি পেলাম। নিয়ার পর ওখানে কাছে একটা ম্যাকডোনাল্ডস ছিল, ওইখানে আমার একটা ফ্রেন্ড জব করতো, তো আমি ওইখান থেকে একটা অর্ডার পাওয়াতে আমি ওকে ফোন দিলাম যে কি কাজ করতেছি কিনা, তো ও বললো যে হ্যাঁ আসি তুই আয়, তো বললাম আচ্ছা ঠিক আছে। তো ওই ওদিকেই থাকে আর কি, ওই ওই কমিউনিটির মধ্যে, ওখানে একটা অ্যাপার্টমেন্টে ওরা আরো কিছু বন্ধু বান্ধব আছে আমাদের, ওরা সবাই এখানে থাকে। তো আমি ওখানে যাওয়ার পরে তখন আমাকে জিজ্ঞেস করলো যে তুই এতদূর আসছিস ডেলিভারি নিয়ে, মানে জিজ্ঞেস করতেছিল যে কেন কি। তো আমি বললাম যে একটু ভালো মানে ডেলিভারি অ্যামাউন্টটা বেশি ছিল তাই আসলাম আর কি। পরে বলতেছে যে কোথায় আসছিস, ফটোগ্রাফ বললাম যে অ্যাড্রেস এরকম। তো বলতেছে তুই কি শিওর? আমি বললাম যে হ্যাঁ, ম্যাপে তো ওই অ্যাড্রেস দিয়েই আসলাম। তো পরে যখন বললাম যে কই দেখি ম্যাপটা দেখা, তাই ম্যাপ দেখালাম যে অ্যাড্রেস দিয়ে আসছি। তো এখানে একটা ঘটনা ঘটে, আমি ঘটনাটা হচ্ছে এরকম যে আমি যখন প্রথমে যখন রেস্টুরেন্ট থেকে ফুড নিয়ে ডেলিভারি জন্য গুগল ম্যাপে অ্যাড্রেসটা পিন করি, তখন আমাকে থাকে না গুগল ম্যাপে যে আপনার ছবি দেখা যায় যে কোন বিল্ডিংটা বা কোন ইউনিট কোন বিল্ডিংটা বা সামথিং, একটা রোড ম্যাপ দেখা যায়। তখন আমি গুগল ম্যাপে সেইটা দেখতে পাই যে আচ্ছা এই বিল্ডিং এ হচ্ছে, এই বিল্ডিং আমার যাইতে হবে। বাট হচ্ছে যখন আমি আমার ফ্রেন্ডের সামনে ফোনটা ওপেন করে অ্যাড্রেসটা দেখানোর জন্য যাই, লোকেশন ঠিকই আছে বাট ওই ছবিটার আমি পাচ্ছিলাম না যে ওইখানে কোনো অ্যাপার্টমেন্ট ওরকম আছে বা সামথিং, ছবিটা আসতেছিল না। তো এইটা আমার কাছে একটু উইয়ার্ড মনে হয়নি, কারণ আমার ফোনে এরকম মাঝে মাঝেই হয়। তো আমি ভাবছি যে এটা কোনো টেকনিক্যাল ইস্যু বা সামথিং, তো আমি ওইটা আসলে কোনো কিছু মানে আমলে নেইনি এরকম ভাবে। বাট যখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমার এই অ্যাড্রেসটাতে আমি আসছি, এই অ্যাড্রেসটা আমার ফুড ডেলিভারি দেই, তোকে সবই বললাম যে এরকম ওয়েট করতেছিলাম আসলো না, পরে একজন আসলো এসে নিয়ে গেল। তো ওটা ছোট কমিউনিটি, তো ওইখানে হয়তো বা বেশি মানুষ থাকে না, খুবই কম মানুষ থাকে। তো এই জন্য হয় কি যে একজন আরেকজনকে মোস্ট অফ দা মানুষ একজন আরেকজনকে চিনে, আর এখানে মানুষজন খুবই ফ্রেন্ডলি, তো একজন আরেকজনের সাথে মিশতে পছন্দ করে। ও বলল যে আমি তো ওই দুইটা ব্লক পরেই থাকতো। তো বললাম যে আমি তো এখানে অনেকদিন ধরে আছি, প্রায় অলমোস্ট এক বছর হয়ে গেল এখানে আছি, তো এরকম অ্যাড্রেস তো এখানে এখনো হয় নাই। ওই যে অ্যাড্রেসের কথা আমাকে আমি ওকে বললাম, ও বলতেছে যে তুই যে অ্যাড্রেসের কথা বলছিস ওইখানে তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এখনো ওইখানে ইউনিটটা হয় নাই। আমি বললাম যে ইটস কোয়াইট ইম্পসিবল, এটা তো ইম্পসিবল হবে, কারণ আমি ওখানে দেখে আসছি একটা অ্যাপার্টমেন্ট, ওইখানে আমি ওয়েটও করছি কিছুক্ষণ, একজন আসলো তাকে আমি খাবারও দিলাম, সবকিছু নর্মাল, তো এইটা হাউ ইজ ইট পসিবল? তো বলতেছে যে এখানে এরকম প্রায় ঘটে, প্রায় ঘটে বলতে যে অনেকেই নাকি এরকম ডেলিভারি আসে দিতে, ওই সেম অ্যাড্রেস থেকেই নাকি অর্ডার আসে। তো অর্ডার আসার পরে তারা দেয়, আসার পর কিছুক্ষণ ওয়েট করে, তারপর একজন নাকি আসে এসে অর্ডার নেয়। তো বাট আমি তখন বললো যে এরকম প্রায় হয়, তো এরকম মানুষজন নাকি এখানে অনেকেই এরকম অনেক কিছু দেখে, আর একজন আসে যে ওইখানে আগে ছিল, তো পরে যখন ওইটা আবার মানে এটা প্রায় মানে 50 or 60 years ব্যাক, তো ওইখানে একজন থাকতো, তারপরে সামহাও কোন একটা কারণে ওই যে হাউসটাতে যিনি ছিলেন, তো সেই হাউসটা সেখানে ভাঙা হওয়ার পরে ওখানে নতুন করে অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়। তো ওইটা প্রায় 30 years এর মতো অ্যাবেন্ডেন ছিল, ওইখানে কেউ থাকতো না। তারপর ওইটা সরকার থেকে আর কি ভেঙে এখন কনস্ট্রাকশনের কাজ করে এখানে বড় কিছু অ্যাপার্টমেন্ট বা তৈরি করা হবে সামথিং। বাট এখনো পর্যন্ত নাকি ওইখানে মানুষজন হচ্ছে স্পেশালি হ্যালোইনের সময় ওই লোককে দেখতে পায় যে ওইখানে আর কি ছিল আর কি একসময়। তো এই ঘটনাটা আমি ওর থেকে শোনার পরে তো আমি লাইক কোয়াইট সারপ্রাইজ অ্যান্ড অলসো শক যে আসলে সবকিছু নর্মাল ছিল, আজ পর্যন্ত এরকম আমার সাথে কিছু হয় নাই। তো এটা কি আসলে সত্যি না কেউ আমার সাথে মজা করতেছে ফান করতেছে, আমি মানে প্রথমে বিশ্বাস করি নাই ওকে, আমি ভাবছি যে ফান করতেছে বা সামথিং। তারপর ওর থেকে যখন ঘটনা শোনার পরে আমি অর্ডার নিয়ে পরে আমি ব্যাক করার সময় আমি আবার ওইখানে যাই যে দেখার জন্য যে আসলেই মানে ঘটনাটা কি। তো দিস টাইম যখন আমি ওখানে যাই, বিলিভ মি অর নট, আমি ওইখানে গিয়ে আসলে ওই অ্যাপার্টমেন্টটা আর পাই না। সেই জায়গায় দেখি যে কনস্ট্রাকশনের বিল্ডিং দাঁড় করানো, ওখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল যেহেতু রাত, তো সেখানে কোনো আপাতত ওয়ার্কার নাই, বাট মানে ওভাবে আর কি দেখে বোঝা যাচ্ছে যে এখানে কোনো কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো এইটা দেখার পরে আমার গা শিউরে ওঠে, আমি আসলে আর এক সেকেন্ড ওইখানে লেট করিনি, আমি গাড়ি ঘুরায় পরে চলে আসি। এইটা ছিল ওয়ান অফ দ্য ক্রেজিয়েস্ট মোমেন্ট ইন মাই লাইফ যে আমি এরকম কিছু এক্সপিরিয়েন্স করবো আমি আসলে কোনো সময় এভাবে ভাবিনি। আর যেহেতু রাত বিরাতে অনেক ডেলিভারি দেই, তো এরপরে আমার সাথে আরো অনেক ঘটনাই ঘটেছে। এই ছিল আপাতত আজকের জন্য ঘটনা, আর যদি ভালো লাগে শেয়ার করবেন, আর নেক্সট টাইম আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আজকে সময় স্বল্পতার কারণে একটাই শেয়ার করছি। যদি ভালো লাগে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো নেক্সট থেকে আরো শেয়ার করার জন্য। আমার কাছে আরো কিছু কালেক্টেড ঘটনাও আছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, উইনিপেগের মধ্যে অনেক হন্টেড প্লেস আছে যেখানে আমরা ভিজিট করেছিলাম দেখার জন্য। তো সবকিছুই বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে। আজকের জন্য খোদা হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আস্তেল্লা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আরো একটা ঘটনা পড়ে শোনাচ্ছি আপনাদের, আশা করছি ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি, তবে তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhut@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি লিখে পাঠাতে পারেন বা রেকর্ড করেও পাঠাতে পারেন ঘটনা। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.sathin। আপনারা সেখানেও আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে rjrussellbhut.com, সেখানেও আপনারা কানেক্টেড থাকতে পারেন আমাদের সাথে। আমাদের আরও একটি চ্যানেল রয়েছে যেটির নাম হচ্ছে লজেন্স, সেখানেও আপনারা যুক্ত হতে পারেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়।
তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আর ভালোর দলে আছেন। আরো একটা ঘটনা পড়ে শোনাচ্ছি আপনাদের, আশা করছি ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি, তবে তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhut@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি লিখে পাঠাতে পারেন বা রেকর্ড করেও পাঠাতে পারেন ঘটনা। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.sathin। আপনারা সেখানেও আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে rjrussellbhut.com, সেখানেও আপনারা কানেক্টেড থাকতে পারেন আমাদের সাথে। আমাদের আরও একটি চ্যানেল রয়েছে যেটির নাম হচ্ছে লজেন্স, সেখানেও আপনারা যুক্ত হতে পারেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। কোরবানি ঈদ কিন্তু আবারও আসছে, সুতরাং আমরা চাইব আপনারা বেশি বেশি করে আমাদের কাছে ঘটনা পাঠান। একটা চমৎকার ঈদের এপিসোড আপনাদের উপহার দিতে চাই। যাই হোক, চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাইয়া। ওয়ালাইকুম সালাম, আশা করি ভালো আছেন। আপনি বরাবরের মতো ভালোর দলে থাকেন। আমার পক্ষে স্টুডিওতে গিয়ে ঘটনা বলা সম্ভব নয়, তাই লিখে পাঠালাম। আমি মাহাতি বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কোনো এক অজপাড়াকা গ্রাম থেকে। আমার লেখার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বর্তমানে আমি SSC ক্যান্ডিডেট। আমি ভূত FM-এর রেগুলার শ্রোতা ছিলাম এবং এখন ভূত.com শুনি। অনেকদিন ধরেই ঘটনা শেয়ার করব করব করে শেয়ার করা হয় না। এর আগেও অনেকবার লিখতে বসেছিলাম, পড়ালেখা ও কিছু পারিবারিক সমস্যার কারণে লেখা হয়ে ওঠেনি। ভূত.com-এ এটি আমার প্রথম ঘটনা। আজকে আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি খুব কষ্ট করে মোবাইল দিয়ে লিখলাম। ঘটনাটি প্রচারযোগ্য হলে আমার কষ্ট সার্থক হবে। রাসেল ভাইয়া, ঘটনাটি যদি প্রচারযোগ্য হয় প্লিজ আমাকে ইনফর্ম করবেন। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় আসা যাক। ঘটনাটি মূলত 2021 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে আমার সাথে ঘটেছিল। প্রিয় রাসেল ভাইয়া, এটি একটি সত্য ঘটনা। দিনটি ছিল রবিবার। সেবার আমার নানার অসুস্থতা জনিত কারণে আম্মু নানার বাসায় চলে গিয়েছিলেন। একটা কথা না বললেই নয়, আমাদের বাসা ছিল রেলওয়ে পশ্চিম কলোনিতে। বাসাটা বাবার চাকরির সুবাদে পাওয়া গিয়েছিল। আমাদের বাসার এক পাশে ছিল বিশাল কদম গাছ, আর তার পেছনে ছিল একটি পরিত্যক্ত হাসপাতাল, আর তার পাশেই একটি তাল গাছ, আর বাসার পাশের কদম গাছটায় সাথে লাগোয়া ছোট একটি ডোবা ছিল। প্রতিদিনকার মতো সেদিনও বিকেলে মাঠে খেলতে যাই। খেলতে খেলতে একসময় মাগরিবের আজান দেয়, তখন আমি মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় ফেরার পর পুরো বাসায় আমি একা হয়ে যাই, কারণটা আপনি জানেনই। সেদিন রাত আনুমানিক 8টার সময় বাসায় স্যার আসে। এখানে বলে রাখা ভালো, আমাকে প্রাইভেট পড়ানোর জন্য আমার বাবা একজন প্রাইভেট টিচার নিয়োগ দেন। স্যার আসলে পড়ানোর এক ফাঁকে আমি স্যারের জন্য রান্নাঘরে যাই কিছু নাস্তা আনার জন্য। রান্নাঘরে জানলা দিয়ে কদম গাছটি এবং ডোবা সম্পূর্ণরূপে দেখা যেত। আমি যখনই রান্নাঘরে যাই তখনই মনে হল রান্নাঘরের জানালার পাশে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকানোর সাথে সাথেই সেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল সেখান থেকে। আমি বিষয়টি মনের ভুল ভেবে স্বাভাবিকভাবে নিলাম। স্যারকে নাস্তা দেওয়ার পর স্যার আরও কিছু সময় আমাকে পড়িয়ে নেন এবং তারপরে তিনি চলে যান। আম্মু আমাকে যাওয়ার সময় বলেছিল, তুই স্যার পড়ানোর সময় রান্নাঘর থেকে রাতের খাবার গরম করে খেয়ে নিবি। আমি রাতের খাবার গরম করার জন্য রান্নাঘরে যাওয়ার উদ্দেশ্যে যেই না পা বাড়িয়েছি, অমনি মনে হল রান্নাঘর থেকে কুটকুট কুটকুট একটা শব্দ হচ্ছে। আমি মনে করেছিলাম হয়তো কোনো বিড়াল হবে, তাই সেখানে দেখার জন্য গেলাম। আমি রান্নাঘরের কাছে একটু আসতেই মনে হল রান্নাঘরের জানালা দিয়ে কিছু একটা ছায়ার মতো চলে গেল। আমি ভাবলাম হয়তো বিড়াল আমার উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে গেছে, তাই খাবার গরম করে খেয়ে নিলাম। শীতের রাত, তাই তাড়াতাড়ি ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। আমার চোখ তখন ঘুম ঘুম ভাব। এমন সময় ঘরের চালের ওপর বাঁশের ডাল বাতাসে বাড়ি খেলে যেরকম শব্দ হয়, ঠিক সেরকম শব্দ শুনতে পেলাম। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। রাত তখন একটা ছুঁই ছুঁই। আমার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেবার প্রয়োজন হলো, তাই আমি বাসা থেকে বাইরে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হলাম। ওয়াশরুমের কাজ শেষ করে আমি বের হতেই দেখি আমাদের বাসার গেট খোলা। আমি প্রচণ্ড বিস্মিত হলাম। আমি তো আসার সময় গেটটার ছিটকিনি ভালো করে লক করে এসেছিলাম, তাহলে কে খুলল বাসার দরজা? আমি চোর টোর ভেবে ভয়ে দরজার কাছে যেতে পারছিলাম না, তবে কোনো রকমে ভেতরে আসলে কে ঢুকেছে সেটা দেখার জন্য দরজায় উঁকি দিলাম। ভেতরে কাউকে দেখতে পেলাম না, তাই কিছু না ভেবে ঘরে ঢুকে গেলাম এবং ডিম লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। তবে কিছুতেই আমার ঘুম আসছিল না। এমন সময় মনে হলো আমার বিছানা কাঁপছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। তবে এই কম্পন তো ভূমিকম্প না, তাহলে কি আমার বিছানার নিচে কেউ আছে যে দোলাচ্ছে বিছানাটা? আমি প্রচণ্ড ভয় পেলাম, তবুও কৌতূহল বশত বিছানার নিচে কি আছে সেটা দেখার জন্য যেই না উঁকি দিলাম, যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই জিনিস দেখার পরে কোনো সাহসী মানুষও 1 সেকেন্ড ঠিক থাকতে পারবে না। আমি দেখলাম বিছানার নিচে সাদা কাপড় পরিহিত এক বৃদ্ধা মহিলা বসে আছেন। মুখটা তার আগুনে ঝলসে যাওয়া এবং কালো কুচকুচে চোখের মণি ছিল না কোনো, একটা সাদা ভয়ঙ্কর সাদা চোখ, সেই চোখে কোনো মণি নেই। আমার সেই জিনিসটা দেখে প্রচণ্ড ভয়ে চিৎকার করতে ইচ্ছা করলো। আমি জোরে চিৎকার দিয়ে এক লাফে বিছানা থেকে নেমে বাসা থেকে চিৎকার করতে করতে বের হয়ে যাই। আশেপাশের বাড়িগুলো 40-50 হাত দূরে ছিল, তাই শীতের সময় হওয়ার কারণে আমার চিৎকার প্রতিবেশীরা স্পষ্ট শুনতে পায়। আর দৌড়াতে দৌড়াতে একসময় আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে নিজেকে আমার বাসায় আবিষ্কার করি। পাশে আমার মা বসা, মুখটা কেমন যেন মলিন হয়ে আছে। সাথে প্রতিবেশীদের কয়েকজন দাঁড়িয়ে মা আমাকে জিজ্ঞেস করল, বাবা তোর কি হয়েছিল, কিভাবে তুই রেল লাইনের ধারে গিয়ে পড়লি? নাজমুল অর্থাৎ আমার প্রতিবেশীর নাম, তিনি আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসেন বাসায় এবং আমার বাসার মানুষদের খবর দেন।
আমি আমার শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করি, কষ্ট হচ্ছিল খুব। তারপরও রাতের সব অতি প্রাকৃতিক ঘটনাগুলো আম্মুকে খুলে বলি। ঘটনাগুলো শুনে প্রতিবেশীরা একে অপরকে বলছিল যে এই বাসাটা তেমন নাকি ভালো না। আমরা তোমাদের আগেই বলেছিলাম, তারপরেও তোমরা এখানে থাকলে এখন বোঝো। আম্মু আব্বুকে এই বিষয়টি জানালে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান তিনি, কিন্তু কোনো ঔষধেই আমার জ্বর ভালো হচ্ছিল না। দিন দিন আমি কালো হয়ে শুকিয়ে যাচ্ছিলাম, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছিলাম না, এমনকি আমার আচরণেও পরিবর্তন দেখা গিয়েছিল। আমি অল্পতেই রেগে যেতাম এবং যাকে দেখতাম তাকেই অকথ্য ভাষায় গালাগালি করতাম। এবং এখানে তিনি একটা শব্দ লিখেছেন, যে শব্দ আমি বুঝতে পারিনি। তিনি বলছেন যে এরকম অন্যরকম ভাষায় কি যেন বলতাম। তখন প্রতিবেশীরা বলে, তোমরা তাকে কোনো একটা ভালো হুজুরকে দেখাও, কোনো একটা ভালো হুজুরের কাছে নিয়ে যাও। তখন আমার আম্মু আমাকে এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যান এবং আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো হুজুরকে বলেন। তিনি আমাকে বলেন, আপনার ছেলের ওপরে একটি বদ জিন আসর করেছে, আমি আপনাকে একটি তাবিজ এবং পানি পড়া দিচ্ছি, সেটা প্রতিদিন নিয়মিত তার শরীরে এবং বাসার চারিদিকে ছিটাবেন। আরেকটি বিষয়, আপনার বাসার মধ্যে একটি খারাপ জিন বসবাস করছে অনেকদিন ধরেই। আপনারা যে সেখানে আছেন সেটা তার সহ্য হচ্ছিল না, তাই সে সুযোগ খুঁজছিল আপনাদের কারো ক্ষতি করার, কিন্তু আপনারা নামাজি হওয়ার কারণে সে পেরে উঠছিল না, তাই সে আপনার ছেলেকে একা পেয়ে তাকে ভয় দেখিয়েছে, কিন্তু নামাজি হওয়ার কারণে তার তেমন কোনো ক্ষতি হয়নি। আমি আপনার বাড়িতে যাব এবং দুটি কালো মোরগ জোগাড় করবেন, ইনশাল্লাহ আপনার ছেলে হয়তো সুস্থ হয়ে যাবে। সেদিন এশার নামাজের পরে হুজুরের সাথে একজন মাদ্রাসার ছাত্র আসে আমাদের বাসায়। বাসায় এসেই চারিদিকে চারটি পেরেক পুঁতে দিলেন তারা এবং মাঝরাত হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। আস্তে আস্তে রাত ঘনিয়ে মাঝরাত, বাড়ির পশ্চিম দিকে ফিরে আজান দেওয়ার সিদ্ধান্ত নেন মাদ্রাসার ছাত্রকে দিয়ে আমাদের সেই হুজুর। যখন আজান দেয়া হচ্ছিল, বাসার চালে এবং বাইরে মনে হচ্ছিল কাল বৈশাখী ঝড় বয়ে যাচ্ছে, আর এক নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে কেউ করুণ আর্তনাদ করছে। আজান দেয়া শেষ হলে সব স্বাভাবিক হয়ে যায়। হুজুর বলেন, আপাতত জিন এই বাসা থেকে চলে গেছে, আর কোনোদিন আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারপর হুজুর চলে যান তার হাতিয়া নিয়ে। এই কিছুদিন পরে বাবা বাসা চেঞ্জ করেন। দেড় বছর হতে চলল, এখনো সেই ভয়ঙ্কর মহিলার চেহারা আমি ভুলতে পারিনি। এখনো মাঝে মধ্যে বাসায় একা রুমে একা থাকলে ভয় করে। এই ছিল ঘটনা। আমার জন্য দোয়া করবেন। ভূত ডট কম দীর্ঘজীবী হোক, আপনার এবং লিসনারদের জানাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তাঁর এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিবেন। অপেক্ষায় থাকলাম আপনার ঘটনার। আশা করছি খুব দ্রুতই পেয়ে যাব। সামনে ঈদ আছে, স্পেশাল স্টোরি তো খুঁজে বের করবেনই। আর আমি চাই প্রচুর 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 পরিমাণের অডিও ক্লিপ। প্লিজ 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 অডিও ক্লিপের জন্য মানুষকে উৎসাহিত করুন। একটা সময়ে অডিও ক্লিপ মানে তো হচ্ছে যারা স্টুডিওতে এসে ঘটনা বলতেন, এবং স্টুডিওতে এসে যারা ঘটনা বলেন তাদেরকে তো আপনাদের সবসময়ই পছন্দ ছিল। সুতরাং তারা যদি অডিও ক্লিপ করে আমাদেরকে পাঠান, তাহলে এর চাইতে মজার ব্যাপার আর কি হতে পারে। সুতরাং সবাইকে উৎসাহিত করুন, আমরা আছি আপনাদের অপেক্ষায়। আশা করছি খুব দ্রুতই আপনাদের সাথে কথা হবে এবং দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
Spirit, be here with me.
কে তুমি?
Bhoot.com. The fear returns with Russell.
ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। নিশ্চয়ই আমাদের বকবক শুনতে আপনার ভালো লাগছে না, সুতরাং আমি আর বকবক না করে পরবর্তী ঘটনায় যেতে যাচ্ছি। আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাই। জানি আপনি সবসময় আলোর দলে।
তো আমি আপনাকে শুনছি 2011 থেকে, তো আমি একটা ঘটনা বারবার বলার জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু সময়ের সাথে পেরে উঠতেছিলাম না, কাজ আর ব্যস্ততার মধ্যে চলে গেছে এই প্রায় 12 বছর, কখনো সময় করে নিতে পারিনি আসলে ঘটনা পাঠানোর জন্য। তো আজকে আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার পরিবার কেন্দ্রিক। তো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। 2007 তখন আমি ক্লাস 7-এ আর আমার বোন হচ্ছে ক্লাস 9-এ। তো আমি যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি ওই প্রাইমারি স্কুল থেকে খবর পাঠিয়েছে যে আমাকে যেন আমাকে আমার বোন আর আমার আম্মু তিনজনকে স্যার যাইতে বলছে। আমাদের তখনকার গণিত টিচার ছিল, আমি এখন ওনার নামটা ভুলে গেছি, তবে খুব আদর করতো আমাদেরকে। তো স্যারের সাথে স্যারের কাছে যাব, তো সময়টা ছিল দুপুর, যেহেতু স্কুল বিরতি টাইম তখন 12টায় ছিল। তো স্যারের সাথে কথা বলার জন্য বের হলাম আমরা। তো ভাইয়া যাওয়ার পথে রোডটা হচ্ছে আপনার বাড়ি থেকে আপনার হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার দূরে হবে। তো আমরা যে রোডটা ধরে যাই ওই রোডটার মধ্যে অনেকগুলো বাঁশঝাড়, তারপর একটা কবরস্থান, একটা দিঘি, আর স্কুলের পাশেই একদম আপনার স্কুলের 100 মিটারের ভিতরে হচ্ছে আপনার 200 বছরের পুরনো একটা বটগাছ, ওই বটগাছের সাথেই দিঘিটা কিন্তু। তো এটাও তখন দুপুরবেলা আমাদের স্যারের সাথে কথাবার্তা শেষ হওয়ার পরে আমরা যখন বাসায় ফিরব তখন আম্মু আপুকে বলতেছিল যে তাড়াতাড়ি আয়, সাথে আসো, আমার সাথে আসো, কথা এইভাবে বলা হয়েছিল। তো এই কথা বলার কারণ আছে যে আমি কেন বললাম এই কথা। তো হঠাৎ করে যখন সন্ধ্যা হয়েছে হঠাৎ করে আপুকে ধরে রাখা যাচ্ছে না, যে আপু আমাদের যে মানে পুরাতন একটা বাড়ি আছে যেখানে 8-9টা পরিবার নিয়ে একটা বাড়ি হয়েছে, তো ওইটার মধ্যে মধ্যখানে আমাদের ঘরটা। তো এখানে যখন আপু সন্ধ্যাবেলা আপুকে ধরে রাখা যাচ্ছে না, আপু আমরা 3-4 জন মিলেও ধরে রাখতে পারতেছি না। আমাদের ঘরের সামনে একটা বাগান ছিল, শুধু ওখানে আম গাছ বিভিন্ন ধরনের গাছ আছে। তো ওই জায়গাটা থেকে পাশে একটা পুকুর আছে যেখানে আমরা কেউ গোসল করে না, ওইখানে টোটালি যাওয়াই নিষেধ। তো ওই জায়গাটা থেকে আমি এখানে কোনো নাম কোনো কিছু উল্লেখ করতেছি না, যেহেতু আমার পরিবার কেন্দ্রিক সেহেতু আমি কোনো কিছু উল্লেখ করতেছি না। তো ওইখান থেকে আপুকে আমরা দুইজন, প্রথমে আমি আম্মু দুইজনের চেষ্টা করতেছি ধরে রাখা যেতে পারতেছি না। তো পরে আমার দুইটা কাজিন আসে অনেক বড় বড়, তো ওনারা মিলে সহযোগিতা ওনাকে আপুকে নিয়ে আসি। তো এইভাবে আম্মু বাসা নিয়ে যাওয়ার পরে আপুকে সুরা পরে ফু দিয়ে পানি পোড়া খাইয়ে একটু শান্তি শান্ত করে রাত আমরা মোটামুটি ঘুমাই গেছি। তো প্রকৃতির ডাকে আপু বাইরে যাবে, ইভেন হচ্ছে আম্মুও যাবে সাথে। তো এমনটা হচ্ছে যে আমাদের টয়লেটটা, যেহেতু আপনি গ্রামের একটা বিষয় যে টয়লেট গুলো সবসময় বাসার বাইরে থাকে, একটু দূরে থাকে, তো যে জায়গাটা টয়লেট ওই জায়গাটাও খুবই একটা ভালো জায়গা না, বিশেষ করে ওই রাত্রেবেলা ওই দিকে যাওয়া হয় না কারোর। তো পরে আপু টয়লেটের দিকে না গিয়ে ওই ওইটাও একটা খালের মতো, ওইখানে পানি সবসময় পানি জমা থাকে আর যত ধরনের ময়লা আছে সবগুলো ওইখানে ফালানো হয় আর কি। তো আপু টয়লেটে না গিয়ে ওই দিকে চলে যাচ্ছে। তো আপুকে কোন রকম ধরে বাসায় নিয়ে আসে, কিন্তু বাসায় নিয়ে আসার পর আপুর টোটালি ভয়েস চেঞ্জ, ইভেন হচ্ছে আপু ধরে রাখা যাচ্ছে না। তো আমার একটা ভাইয়া ছিল, উনি এখন দেশে বাইরে আছে, তো আমি যেহেতু তখন ছোট ছিলাম, তো তো ভাইয়াকে আম্মু বললো যে একটা কাজ করো, তো একটা হুজুরকে ডেকে আনো। তো ভাইয়া আমাদের মসজিদের ইমাম যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে বেলাল হুজুর। তো ওনার তখন ফোনের একটা প্রচলন তেমন একটা ছিল না। তো রাত তখন অলমোস্ট 2টার উপরে, আমাদের হাতে একটা হারিকেন আর হাতে টর্চ লাইট ছিল। তো আমরা যাব যেই হুজুর বাড়ি, যেটা যেখানে সেটা আমাদের বাসা থেকে আপনার 3-4 কিলোমিটার দূরে। তো আমরা যেতে হবে ওই রোডটাই, যে রোডটা আমাদের প্রাইমারি স্কুলের রোডটাই। তো আমরা কি করবো, আর যদি আপনার বিল দিয়ে যাই, তো ওই বিলের মধ্যে কিন্তু তখন ধান গাছ লাগানো আছে, তো সেক্ষেত্রে আমরা ওই পানির মধ্যে যাওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, একটা কথা বলে রাখো ভালো, তখন একটু বৃষ্টি হচ্ছে, ইভেন হচ্ছে ঝড়ো বাতাস হচ্ছে। তো আমরা যখন আমাদের বাড়ি থেকে আমাদের 1 কিলোমিটার দূরে চলে যাই, দূরে যাওয়ার পরে আপনার ঝড় বাতাস শুরু হচ্ছে, ইভেন হচ্ছে করই গাছের ঢালগুলো আমাদের সামনে ভেঙে পড়তেছে। আমরা হ্যারিকেন নিয়ে যাচ্ছি, ইভেন টর্চ লাইট ছিল আমাদের হাতে। তো এক পর্যায়ে যখন আমরা আপনার ওই যে ওই স্কুলের নাম হচ্ছে কেবিহাট সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়, প্রাইমারি স্কুল সরি, তো ওই স্কুলের পাশাপাশি যাওয়ার পরে ওইখানে আমাদের সামনে অনেকগুলো মাজার সামনেই পড়ছে। তারপর আমরা সবকিছু এড়িয়ে গিয়ে ওইটা একটু ক্রস করে বের হয়ে চলে গেলাম। তো ওইখানে আমরা যাওয়ার পরে দেখি যে হুজুর আমাদের জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, ওই হুজুর আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো উনি বললো যে আমাদেরকে চিনে, যে বললো যে আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি, প্রথা যে হুগুলা হয়েছে সমস্যা নাই, চলো আমরা যাই, যেখানে যাওয়ার কথা আছে ওইখানে যাই। হুজুরকে কিন্তু আমরা কোনো কিছুই বলিনি। তো হুজুর আমাদের সাথে আসছে, এসে আপনার সবকিছু আপুকে ঝেড়ে টেড়ে দেয়। ইভেন হচ্ছে যখন আপুকে হাতের একদম ছোট আঙুল যেটা কোন আঙুল, তো ওই আঙুল ধরার পরে হুজুর জিজ্ঞেস করলো তুই কোথা থেকে আসছিস, বললো যে আমি ওই স্কুলের যে কবরস্থানের বটগাছ ছিল ওই বটগাছ থেকে আসছি। তো কেন আসছিস, যে তো আমার আম্মুর কথা বললো যে উনি নাকি ডাকছে যে আই বলে আসছে, যেমন আমাদের দক্ষিণাঞ্চলে বিশেষ করে আমাদের ফেনী, তো ফেনীর অ্যাকসেন্ট গুলো হচ্ছে নোয়াখাইয়ের একটু ভাষাটা চলে আসছে আসে, তো ওই আয় ভাষাটা মানে তুই আস আমার সাথে, তো ওই ডাকসে বলতেছে জিন হোক আর ভূত হোক যাই হোক, যে অবয় হোক, তো উনি বলতেছে যে আমাকে ডাকসে বিদায় মারছি। তো পরবর্তীতে হুজুর অনেক রিচুয়াল করে ওকে বিদায় করে। এটা ছিল প্রথম ঘটনা। তখন এর মধ্যে এক বছর চলে যায়, কোনো প্রবলেম নাই, কোনো কিছু নাই। 2009 সাল আমাদের বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যেহেতু এটা হচ্ছে আমাদের ওই রোডটা ধরে পুরাতন বাড়ি থেকে আপনার 300-400 মিটার দূর একটা গর্ত ছিল একটা সময়ে, ওই জায়গাটা দিনে বেলো মানুষ যেত না কখনো। যখন আমরা বাড়ি করব তখন ওইখানে আপনার দুইটা তাল গাছ ছিল, দুইটা খেজুর গাছ ছিল, একটা জারুল গাছ ছিল, এখনো পর্যন্ত একটা বাঁশ গাছ ছিল, আর ওইখানে দুইটা তেঁতুল গাছ ছিল। ওইখানে মানুষ দিনের বেলা তেমন একটা যেত না, সন্ধ্যাবেলা তো প্রশ্নই ওঠে না। তো অনেকে আছে দেখা যাচ্ছে ওই পথে আবার একটা মাজার পড়ে, হযরত শাহ সুফি জাদুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার, ওই মাজারটা কিন্তু ওই রোডটা দিয়ে যেতে হয়। তো অনেকে দেখে যে ওই তেঁতুল গাছে থেকে আগুনের লোয়া বলে, যেটাকে আগুনের বৃত্ত বলি, ওই ওইটা আপনার চলে যাচ্ছে। হ্যাঁ, একটা দুইটা বের হয়ে যায়, কখনো তাল গাছের মধ্যে বসে থাকতে দেখা যায়, কখনো ইভেন দুপুর বেলা গাছের মধ্যে হঠাৎ যদি কেউ দেখে তেঁতুল গাছের মধ্যে কেউ না কেউ বসে আছে। তো অনেকে এটা ভয় পায়। ইভেন হচ্ছে ওইখানে কিছু বেত গাছ ছিল, যেটা পরবর্তীতে আমাদের ঘরে যখন কাজ শুরু হয় তখন আমরা ওই সবকিছু কেটে ফেলে দিয়ে শুধু একটা তাল গাছ আর একটা খেজুর গাছ রেখেছিলাম, আর সবকিছু কেটে ফেলা দিছি, কিন্তু সাথে একটা খুব বড় বাঁশ গাছ রয়ে গেছিল। এর মধ্যে আমি আরেকটা ঘটনা বলি। আমি পাশে যেই বিল ছিল বিলের সাথে থেকে খালের সংযোগের জন্য একটা আপনার সিমেন্টের তৈরি একটা পাইপ দিয়ে দিয়েছে, যেটার কারণে যেটার মধ্যে দিয়ে আপনার পানি বিল থেকে খালে আসার জন্য বন্যার সময় বা জটের সময় যখন পানি বেশি হয়ে যাবে। তো ওইটা তখন যেহেতু আমাদের কনস্ট্রাকশনের পুরো কাজটা চলতেছে না, একটু স্টপ ছিল, তো ওইখানে আমি বসেছিলাম দুপুর বেলা, কারণ হচ্ছে স্কুল শেষ করে বৃহস্পতিবার ছিল আমরা, আর এটা 3টার মধ্যে বাসায় চলে আসতাম। তো আমি ওইখানে বসেছিলাম, সবাই আসবে খেলবো, ক্রিকেট খেলবো, কারণ যেহেতু মাটি ভরাট করছে, নতুন মাটি, ইভেন হচ্ছে নতুন নতুন ঘাস হয়েছে, তো আমরা শর্ট পিচ খেলার জন্য যে এখানে ক্রিকেট খেলবো আমরা ওইভাবে মাঠটা তৈরি করছি, তখনও কিন্তু আমাদের কনস্ট্রাকশনের পুরোটা কাজ শুরু হয়নি। তো আমি ওই পাইপটার উপরে বসে রয়েছি, হঠাৎ করে ভাই আমাকে মানে উপর ওই বসার জায়গা থেকে উঠায় একটা আছাড় দিছে। তো আছাড়টা ছিল এরকম যে আমি উপর হয়ে পড়ছি, ইভেন আমার একটা পা পড়ছে আপনার ওই সিমেন্টের তৈরি পাইপের উপরে। তো ওইখানে যে কেটে গেছে ওই দাগটা আমার এখনো পায়ের মধ্যে রয়ে গেছে। তো পরবর্তীতে যখন আমাদের পুরো বিল্ডিং এ কনস্ট্রাকশনের কাজ হয়, কাজ শেষ হয় না, এখনো এখনো বাড়িতে কাজ হয়, কিন্তু আমরা সবকিছু রেডি করে ওই বাসায় চলে আসি আমরা, আমি আমার বোন আমার আপু দেশে বাইরে থাকে। তো আসার পরে দেখা যাচ্ছে যে প্রতিদিন বাসার উপরে কেউ না কেউ হাঁটতেছে, দুপুর দাপুর শব্দ হচ্ছে। পরবর্তীতে আমরা অনেক হুজুর দেখাইলাম, কোনো কিছু হইতেছে না। এর মধ্যে ভাই আরেকটা ঘটনা, যে ঘটনাটা এখনো ওই তখন বললাম যে শেষ হয় না ঘটনা, কিন্তু এখনো বাকি আছে অনেক কিছু। হঠাৎ করে একদিন 9টা কি 10টার সময় আমাদের পেছনে আরেকটা বিল্ডিং আছে, একটা জমিন পড়ে, তারপরে আরেকটা জমির, আর পরে হচ্ছে আরেকটা বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজ চলতেছে, ওটা হচ্ছে আমাদের পাশের একটা পাশের বাড়ির কাকার। তো ওনার পাঁচ ভাই মিলে একটা ঘর করতেছে, তো ওই ওটা একটা খুব বড় একটা এরিয়া নিয়ে করতেছে। তো ওনারা তখন নতুন মাটি দিয়ে ভরাট করছে, নতুন নতুন গাছ আসছে। তো ওই গাছের মধ্যে যেহেতু ওই কাকা প্রতিদিন রাতে দেখতে আসে পুরান বাড়ি থেকে ওনাদের বিল্ডিং এর কাজকর্ম দেখার জন্য, তো আপুকে ওই মানে কি বলবো, ওই কিছু গাছ আছে, ওই গাছগুলোর নাম আমি সঠিক জানি, ওই গাছগুলোর মধ্যে আপু একাকাই মশামশি করতেছে। তো হঠাৎ করে কাকা যখন এই শব্দগুলো দেখতেছে, আপু কাকা লাইট মারার সাথে সাথে আপু উঠে দাঁড়াই গেল, উঠে দাঁড়াই সোজাসুজি বাসায় চলে গেল, কাকা কাউকে দেখতে পেল না। তো পরে কাকা ওর পিছনে পিছনে আপুর পিছনে পিছনে বাসায় আসে, আর সেই আম্মুকে বললো ভাবি এইভাবে ওকে এইভাবে দেখলাম। তো আম্মু তো জানে আগে থেকে প্রবলেম, কিন্তু কাকারা এটা জানে না অনেকেই, যেহেতু পাশের বাড়ির কাকা কিভাবে জানার কথা, মানে আগে যে একটা প্রবলেম হয়েছে। তারপর এর মধ্যে অনেক বেশি প্রবলেম, ইভেন আমাদের একটা হুজুর ছিল যেটা আমার নানার বাড়ির পাশে, আমরা কিন্তু তখন ওনাকে চিনতাম না, তখন আমার নানুর সাথে, নানু জীবিত ছিল তখন, নানুর সাথে আলোচনা করার পরে নানু ওনার কথা বলল। তো ওই নানার ট্রিটমেন্ট চলতেছিল, যিনি কখনো, একটা কথা বলে রাখা ভালো, আমরা এর মধ্যে কোন রকম কোনো কিছু দেখি না, কোনো অপায় যাই হচ্ছে সব অলৌকিক ভাবে হচ্ছে, যে অলৌকিক ভাবে হচ্ছে সবকিছু। তারপর তার 3-4 দিন পরে আপু হচ্ছে একদিন রাতে 2টা বাজে গিয়ে আমাদের, তখন কিন্তু ওই যে আপনার বাসার যে মোটর লাগানো হয়নি, যে মাটিতে মাটির নিচ থেকে পানি ওঠানোর জন্য পানির ট্যাঙ্কিতে ওই মোটরটা এখনো লাগানো হয় নাই, তো আপু কলে গিয়ে রাতে 2-3 বাজে গোসল করতেছে। এখানে হচ্ছে যে জায়গাটা গোসল করতেছে, আমাদের আশেপাশে কোনো বাড়ি নেই, শুধু একটা বাড়ি আমাদের পিছনে আছে, কিন্তু আম্মু তো ভয় পাইতেছে যে হঠাৎ তো আম্মু আপুকে ডেকে নিয়ে আসে অনেক কষ্টে, আমিও ছিলাম সেই দিন রাত্রে। ভাইয়া অনেক অনেক ঝামেলা করছে আপু, না ধরে রাখা যাচ্ছে না, আপু বের হয়ে চলে চলে যাবো, আপুকে ডাকতেছে, বলছো আমার ডাকতেছে, আমাকে নিয়ে যাবে, আমি ওর সাথে চলে যাব। এর চাইতে সবচেয়ে ভয়ানক ঘটনা হচ্ছে 4:30 বা 4:35 হবে এরকম, আমি সারা তাপু এরকম ঝামেলা করার পর আমি গিয়ে আমার রুমে শুইলাম, আর হচ্ছে আম্মু আপুকে নিয়ে আম্মুর রুমে গেছে। আম্মু হঠাৎ করে চোখ লাগিয়ে আসছে, 10 মিনিটের মতো ঘুমাইছে, 10 মিনিট, আমি 10 মিনিট পরেই আম্মু আসি, বলতেছে তোমার বোনকে তো পাওয়া যাচ্ছে না, কিন্তু এর আগে আম্মু একটা জিনিস দেখছে, 2টা কুকুর খুব কালো কালো আর হচ্ছে খুব বড়। এর মধ্যে আমরা খোঁজ লাগাই দিলাম, আফু তো নাই। পরবর্তীতে দেখা যাচ্ছে তার 15-20 মিনিট পরে আমাদের উপজেলা সদর থেকে, মানে আমার খালাই ফোন, সরি আমার আব্বুর বন্ধু, তো উনি ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে আমার বোন, আমি যেহেতু নাম উচ্চারণ করতেছি না, তো ওকে তো এখানে পাওয়া গেছে, আপনারা আসেন। তো সকাল সকালে পাশে তো কোথাও গাড়ি টাড়ি নাই, একটু রাস্তায় হেঁটে গিয়ে একটা গাড়ি নিয়ে আমরা গেছি, কিন্তু ভাইয়া বিশ্বাস করবেন সর্বোচ্চ 10-15 মিনিট, কিন্তু ওই জায়গাটায় যেতে আমাদের ম্যাক্সিমাম, যদি আমাদের বাড়ি থেকেও সিএনজি যোগে যাই, সর্বনিম্ন 45 মিনিট লাগবে ওই জায়গাটায় যেতে। কিন্তু আফু খালি পায়ে, ওই জুতো নেই আপুর পায়ে, আমরা যখন আপুকে পাই তখন আপুর জুতো নেই, ওই একটা মার্কেট ছিল ওইখানে, যখন একদম ভোরবেলা, তখন ওইখানকার লোকের মুখের কথা শোনা যে ভোর 5টার পরে, আজানের পরে ওনাকে আপুকে ওইভাবে ঘোরাঘুরি করতে লোকে আসে, জিজ্ঞেস করলো, পরে আপু শুধু ওই আমার মামাটার, মানে আপুর বন্ধু, ওই মামাটার নাম্বারটা মনে রাখতে পারছে, কারণ আমাদের সাথে ওনাদের খুব ভালো একটা সম্পর্ক। তো ওনাকে যখন ফোন দেয়, উনি এবারে কি করে আমার ছোট আন্টিকে ফোন দেয় ওই মামাটা, তারপর হচ্ছে আমার আম্মুকে ফোন দিচ্ছে, আমরা সবাই যখন আসি, নিয়ে আসে আপুকে নিয়ে একটা হুজুর কাছে যাই, হুজুর যাওয়ার পরে হুজুর কোনো কিছুই করতে পারে না, হুজুর মনে হয় যেন এটাকে স্থির থেকে আরো উত্তেজিত করে ফেলছে আপুকে, কিরকম দেখা যাচ্ছে যে আপু যখন আমরা পাই তখন একটু শান্ত ছিল, যখন হুজুর কাছে নিয়ে যাই হুজুর, তখন আপুকে আর কথা বলা যাচ্ছে না, আপু সবাইকে মারতে আসতেছে। পরবর্তীতে সেখান থেকে নিয়ে যায় আমাদের ওই যে হুজুর নানার কথা বললাম, নানুর পাশের বাড়ি। উনি দীর্ঘদিন প্রায় আপনার এক থেকে দেড় বছর পর্যন্ত ট্রিটমেন্ট করছে আপুকে। ইভেন আরেকটা কথা আমি প্রথমে বলছি, এখানে আমরা আমাদের সদস্য কোনো কিছুই ছিল না, যে আমরা কোনো কিছু দেখতে পাইছি এরকম কোনো কিছুই ছিল না। কিন্তু হুজুর সর্বশেষ যখন লাস্ট দিন একটা কথা বলছে যে আমি যতদিন বেঁচে থাকবো এই তোমার বোনকে যে জিনে আচর করছে সেই কথাটা কোনোদিনও বলবা না, যদি বলো এটা পুনরায় আবার ইফেক্ট করবে। আর একটা কথা ভাইয়া বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই লাস্টের যে জিনটা ছিল, এই জিনটা ছিল আমাদের সেই তেঁতুল গাছের দুইটা জিনের মধ্যে একটা জিন। যেহেতু এটা হচ্ছে হুজুরের ভাষ্য মতে যে আমরা যে তেঁতুল গাছগুলো কেটে ফেলছি বাড়ি করার জন্য, ওই তেঁতুল গাছে ওরাই বসবাস করত, তো ওরা রাগান্বিত হয়ে, একজন ভালো ছিল আরেকজন রাগান্বিত হয়ে এই আপুকে আসর করে, ব্যাপারটা এখানে। আর হুজুরের সবচেয়ে বেশি ভয় লাগছে কথাটা শুনে যে যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই বিষয়টা আমার বোনকে যেন আমরা না জানে। হুজুর মারা গেছে আজকে দুই বছর, তো আমরা এখনো পর্যন্ত আমার আপু জানে না, সেজন্য আজকে আমি এখানে কোনো নাম কোনো কিছু উল্লেখ করি নাই। তবে শুধু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি হয়তো বা আমার নামটা বলতে পারি, আমার নাম হচ্ছে হাসান আর আমার বাড়ি হচ্ছে ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা উপজেলায়, তো কোন একটা গ্রামে। এর বাইরে হয়তো বা আমি আর কোনো কিছু বলতে পারতেছি না, আর হয়তো বা আমার উচ্চারণগত যদি কোনো সমস্যা থাকে সেটার জন্য আন্তরিকভাবে ক্ষমা করে দিবেন আমাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, শুভরাত্রি।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot.com @gmail.com, আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/rasel.shatin, আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে @rasel.bhoot.com। আপনারা সবাই সংযুক্ত থাকবেন। আমরা যখন শুরু করেছিলাম, অর্থাৎ আমি যখন শুরু করেছিলাম, তখন একটিও হরর শো ছিল না, এখন অনেকগুলো হরর শো। সুতরাং এটা একটা বড় ব্যাপার যে আপনাদের ভালো না লাগলে আপনাদের কাছে অনেক অপশন আছে। সুতরাং ভালো কেউ করলে ডেফিনেটলি সে তার রিটার্ন পাবে। আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা, মানে কি বলবো, যে আমাদের সময় আমরা বাজার থেকে অনেক সময় নোট কিনে এসে মুখস্ত করতাম, মানে বানিয়ে লেখা বা ভেবে চিনতে লেখার চলটাই শুরু হয়েছিল অনেক পরে। আমরা বেশিরভাগ মানুষ তাই করতাম। এখন আমার এই লেখাগুলো পড়লে মনে হয়, আপনাদের ইমেলগুলো পড়লে মনে হয় আপনাদেরকে কেউ কোনোদিন কোথাও আটকাতে পারবে না। কি চমৎকারভাবে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স করা ঘটনা লিখে পাঠান। সুতরাং আপনারা আপনাদের চিন্তা শক্তি দিয়ে যে কোনো কিছু লিখতে পারেন, এবং আপনারা আমাদের চাইতে অনেক বেশি সৃজনশীল, অনেক বেশি বোঝেন এবং অনেক বেশি এক্সপ্রেস করতে পারেন নিজেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এরকম ট্যালেন্টেড মানুষ যারা, তাদেরকে আমরা পাশে পেয়েছি, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম নাসির ভাই, আমি আসিফ আব্দুল্লাহ দিনাজপুর থেকে বলছি। আশা করি ভালোই আছেন আল্লাহর রহমতে। আর আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম যে ভূত.com এ একটা ঘটনা শেয়ার করব, কিন্তু আসলে সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে শেয়ার করছি, যদি আসল ভাই ভালো লাগে তাহলে আপনি লিসেনারদের সাথে শেয়ার করবেন আশা করি। তো আসল ভাই, ঘটনায় যাওয়ার আগে কিছু অল্প একটু কথা বলি। আমার ঘটনাটা ঘটে আমার আম্মুর সাথে। আর একটা সময় ছিল যে আমি ছোটবেলা থেকেই সবসময় ভূতের ঘটনা বা গল্প যাই বলেন এগুলোর প্রতি খুব ইন্টারেস্টেড ছিলাম, এবং আমি যখনই কোথাও ঘুরতে যেতাম বা যার বড় ছোট যার সাথে দেখা হতো কথা প্রসঙ্গে আমি ভৌতিক ব্যাপার ট্যাপার তাদের কাছে অল টাইম জানতে চেতাম যে তারা এরকম কোনো কিছু দেখেছে কিনা বা এরকম কিছু এক্সপিরিয়েন্স করেছে কিনা। তো আমি যখন আমার আম্মুর কাছে প্রশ্ন করতাম যে তুমি কি কখনো এরকম কোন প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাথে মানে তুমি সম্মুখীন হয়েছে কিনা হয়েছিলে কিনা, তো সবসময় বলতো আম্মু যে আমাদের এত বয়স হয়ে গেল আমরা আজ পর্যন্ত কিছু দেখলাম না, তোরা খালি সব ভূতের আলোচনা করিস, মানে সে কোন রকম পাত্তা দিত না আনটিল তার সাথে কিছু ঘটনা ঘটে এবং আমি সেই ঘটনাটাই আজকে শেয়ার করতে চাই। তো রাসেল ভাই ঘটনায় চলে যাই। তো ঘটনাটা ঘটে যখন আমরা আমার আব্বুর চাকরির সুবাদে আমরা ফরিদপুর থেকে দিনাজপুরে ট্রান্সফার হই। দিনাজপুরে ট্রান্সফার হওয়ার পর আমরা একটা বাসা ভাড়া নিই, বাসাটা তিনতলা বাসা, তার দোতলাটা আমরা ভাড়া নিই, দোতলার প্রত্যেকটা ফ্লোরে দুই ইউনিট করে, তো আমাদের দোতলার ওই দুই ইউনিট একসাথে মিলে আমরা পুরো ইউনিটটা আর কি ভাড়া নিই, বিকজ দুইতলায় একসময় বাড়িওয়ালারা থাকতো কিন্তু তখন থাকতো একটা টাইমে কিন্তু পরে আর থাকেনি, তো ওই ওই ইউনিটটা আমরা ফুল ভাড়া নিই। তো যাই হোক, ওঠার পরে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, কোনো প্রবলেমস হয়নি। তো তার বেশ কিছুদিন পরে বাসায় ওঠার বেশ ভালোই 7-8 মাস পরে, তো একদিন রাসেল ভাই বাসায় কেউ ছিল না, আমার বাবা অফিসে ছিল, ভাইয়াও কোচিং এ ছিল, বোনও বাইরে ছিল কোচিং এ ছিল, তো আম্মু দিনের বেলাতেই সন্ধ্যার দিকে তো রান্নাঘরে রান্নার মানে আয়োজন করতেছিলেন, কাটাকুটি করতেছিলেন কিছু একটা হয়তো। তো আমাদের রাসেল ভাই যে ডাইনিং রুমটা, ডাইনিং রুম থেকে রান্নাঘরের মানে সাথে যে সংযোগটা, মানে ওখানে কোনো ছোট দরজা ছিল না, মানে জিনিসটা অ্যাডজাস্ট ছিল একসাথে, তো অনেক অনেকখানে একটা মানে কেউ যদি রান্নাঘরের সামনে দিয়ে যায় তো অনেকখানে একটা স্পেস তাকে পার করে যেতে হবে, সে মানে দৃশ্যমান হবে যে অনেকখানে স্পেস পার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো রাসেল ভাই ঘটনা যেটা হয় যে আমার আম্মু একা একা বসে বসে রান্না বান্নার জন্য তরিতরকারি কাটছিলেন, তো উনি তার কাছে মনে হচ্ছিল যে মানে কালো একটা ছায়ার মতো কিছু একটা মানে ওই রান্নাঘরের ওই সামনে দিয়ে ওই ডাইনিং রুমের মধ্যে থেকে এক পাশ থেকে আর কিছু সাপ করে চলে যায়। তামু ফার্স্টে মনে করেছে যে চোখের ভুল, তো এরকম সে নাকি দুই তিনবার তার কাছে মনে হয় যে এপাশ থেকে ওপাশে কালো একটা ছায়া সাইড করে চলে গেল। তো আম্মু ব্যাপারটাকে খুব একটা কেয়ার করে না, ভাবে যে মনের ভুল, অতটা কোনো পাত্তাই দেয় না। তো রাসেল ভাই এরকম সে দুই তিন দিন পরপর এক্সপিরিয়েন্স করে, তারপরে সে ভাবে যে হয়তো বা বাসায় একা একা আছি আর মনের ভুল, অনেক সময় আমাদের এরকম মনের ভুল হয়। তো রাসেল ভাই তার কিছুদিন পর একদিন ফজরের আগে, হ্যাঁ আমার তাহাজ্জুদের তখন ফজরের আজান দেয় নাই, আমার আব্বু ঘুম থেকে ওঠে, ওঠার পরে আম্মুকে ডাক দেয় যে নামাজ পড়ার জন্য, যে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজটা যাতে পড়ে। তো আম্মু একটু ঘুম মানে ঘুম আসতেছিল, তো আম্মু বলছে যে ঠিক আছে আপনি ওয়াশরুমে যে অজু টজু করে ফ্রেশ হয়ে আপনি এসে আমাকে ডাক দেন, আমি তারপরে উঠে যাব। আব্বু বলছে ওকে ওকে ঠিক আছে। তো আব্বু ওয়াশরুমে গেছে, তো আম্মু হচ্ছে অন অন ওয়ালের দিকে মানে খাটের পাশে হচ্ছে ওয়াল, তো ওয়ালের দিকে পাশ ফিরে শুয়েছিল। তো হঠাৎ করেই আম্মুর পিছন থেকে কেউ খুব জোরে ধাক্কা দেয়, এত জোরে ধাক্কা দেয় আম্মু আমাদের যখন ঘটনাটা বলে সে বলেছে যে এত জোরে ধাক্কা দেয় যে আমি রীতিমতো ধরফর করে উঠে বসি, এবং সত্যি কথা বলতে যে আম্মু একটু রেগেও যায় যে মানে অনেকটা আমার আব্বুর উপর একটু রাগ হয় যে মানে সে মনে করতেছে যে ব্যাপারটা কি, যে আমি তো তাকে বললাম যে পরে ইয়া করতে, পরে পরে ডাক দিতে, এত জোরে ধাক্কা দিয়ে কেউ ডাক দেয়নি, কিন্তু এই কথাটা বলার জন্য সে যখন উঠে পিছনে তাকাইছে সে দেখলো যে আব্বু কেবল রুমের দরজা দিয়ে ঢুকতেছে। তো আম্মু কিছুটা আম্মু ভাবছে যে আব্বুই ডাক দিছে ধাক্কা দিছে, তো আম্মু কিছুটা রাগ হয়ে বলল যে আপনাকে বললাম যে আপনি অজু টজু করে তারপরে সে ডাক দেন, আর আপনি ডাক দিবেন ভালো কথা, আপনি এত জোরে ধাক্কা কেউ দেয় ঘুমের মধ্যে? তো আব্বু কিছুটা অবাক হয়ে যায়, আব্বু বলে যে কই আমি তো তোমাকে ধাক্কা ডাকও দিই নাই ধাক্কাও দিই না, আমি তো কেবল ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম রুমের মধ্যে। আম্মু ব্যাপারটা খেয়াল করলো যে আব্বু কেবল ওয়াশরুম কেবল ওই ওয়াশরুম থেকে বের হয়ে ওই রুমের দরজা দিয়ে ঢুকতেছে। সো এতখানি ডিস্টেন্স থেকে হবে তাদের কভার করা সম্ভব না। তো আমার ব্যাপারটা একটু উইয়ার্ড লাগে, কিন্তু আমি তখনও ভয় পাই নাই। তো এরকম একটা ব্যাপার ঘটে এবং ওই বাসায় থাকা অবস্থায় মানে আমার ছোট বোন এবং আমার ভাই অনেকেই খারাপ স্বপ্ন দেখেছে, বিভিন্ন খারাপ স্বপ্ন এক্সপিরিয়েন্স করতো, নাইটমেয়ার গুলো অনেক বেশি বেশি হইতো। আর আমি রাসেল ভাই আমি ফরিদপুরে পড়াশোনা করতাম, আমি ছুটি পেলে হচ্ছে দিনাজপুরে বাসায় কিছুদিনের জন্য থাকতে যেতাম। তো আরেকদিন রাসেল ভাই এরকম একটা কাহিনী হয়েছে যে আমার আম্মুর সাথে হয়েছে যে আমার আম্মু মানে ওই দিন আমি হচ্ছে আমি কিছুদিনের জন্য দিনাজপুর আসছিলাম, তো আমার ছুটি শেষ হয়ে যাওয়ার কারণে আমি ওই দিন যেদিন ঘটনা ঘটে ওই দিন সকালবেলা আমি হচ্ছে চলে গেছি ফরিদপুর চলে গেছি। তো ওই দিন সন্ধ্যাবেলা এরকম বাসায় কেউ ছিল না, আম্মু একা ছিল। তো আম্মু নামাজ মাগরিবের নামাজ পড়তেছিল বাসায় একা একা নামাজ পড়তেছিল। তো নামাজের মধ্যেই মানে আম্মু নামাজ যখন পড়তেছিল নামাজের মধ্যে আম্মুর কাছে হঠাৎ করে মনে হয় যে আম্মুর পিছনে মানে রুমের দরজার থেকে দরজার কাছ থেকে আর কি মানে আমি ডাক দিচ্ছি, মানে আমার ভয়েসে কেউ ডাক বলতেছে যে আম্মু শুনো। তো আম্মুর ব্যাপারটা এমন হয়েছে আম্মুর খেয়ালও নাই যে আমি বাসায় নাই। তা আম্মু মানে অলমোস্ট নামাজের মধ্যে উত্তর দিতে গেছিল কিন্তু নিজেকে পরে মানে মনে করছে যায় হ্যাঁ তো নামাজ পড়তেছে, আচ্ছা ঠিক আছে নামাজ শেষ করে আমার সাথে কথা বলি। তো যখন নামাজ শেষ করছে যখন পিছনে তাকাইছে দেখে যে কেউ নাই, তখন আম্মুর মনে পড়ছে যে আমি তো ওই দিন সকালবেলায় বাসা থেকে দিনাজপুর থেকে ফরিদপুর চলে গেছি। তো আম্মু বলল আম্মু যখন আমাদের কাছে ঘটনাটা বলল আম্মু বলল যে আমি একদম স্পষ্ট শুনেছি যে আমার গলা করে কেউ আম্মুকে বলছে যে আম্মু শুনো। তা আম্মু ব্যাপারটা তারপরও ভাবছে যে না আসলে ছেলে এতদিন ছিল হয়তোবা এখন গেছে, খুব মিস করতেছি মনে মনে, এর জন্য হয়তোবা আমি ভুল শুনছি। তো এরকম একটা ধারণা নিয়ে আম্মু ব্যাপারটা নিয়ে আর তেমন কিছু ভাবল না। কিন্তু রাসেল ভাই ব্যাপারটা পুরোপুরি খোলাসা হয় আমাদের নেইবারের কাছ থেকে। সেটা হচ্ছে একদিন বিকালবেলা আম্মু এমনি বের হয়েছে নেইবারদের সাথে কথা বলতেছে, তো আমাদের পাশের বাসায় একটা হিন্দু আন্টিদের বাসা ছিল ওনাদের নিজস্ব বাড়ি। তো ওনার সাথে কথা বলতে বলতে এমনি কথা গল্প করার এক পর্যায়ে ওই আন্টি হঠাৎ করে প্রশ্ন করে বসে যে আচ্ছা আপনারা যে এই বাসায় থাকেন আপনাদের কোনো সমস্যা হয় না? তো আম্মু একটু অবাক হয়ে যায়, আম্মু বলে যে কি সমস্যা? তো ওই আন্টি বলছে না ভাবি না কিছু না এটা সেটা। তো আম্মু বুঝতে পারছে যে সে কোনো কিছু লুকাচ্ছে। তো আম্মু তাকে সরাসরি প্রশ্ন করে যে হ্যাঁ ভাবি, তাকে আশ্বস্ত করে যে ভাবি বলেন কোনো সমস্যা নেই, কি হয়েছে কি হয়েছে। তো পরবর্তীতে রাসেল ভাই ওই আন্টি যেটা বললো যে এই বাসাটা আমরা আসার আগে হ্যাঁ আমরা আসার আগে এই বাসাটা বেশ কিছুদিন খালি ছিল, আর তার কারণ হচ্ছে এই বাসার যে আমরা আসার আগে যে লাস্ট ভাড়াটিয়া ছিল মানে এই বাসাটা প্রথমত বাড়িওয়ালা যখন ছাড়ছে, আমি জানি না যে এটার সাথে কোনো এই কাহিনীগুলোর কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু এই যেটা উনি বলল ওই আন্টি যেটা হিন্দু আন্টিটা যা বলছে সেটা হলো যে এই বাসায় যে আমাদের বাড়িওয়ালি আন্টি ছিল তার হচ্ছে মুখে ক্যান্সার হয়েছিল। তো ক্যান্সার হওয়ার কারণে মানে একটা পর্যায়ে তার মানে এই ক্যান্সারের কারণে তার মৃত্যু হয় ওই বাসায়। আর মানে মৃত্যুর সময় সবাই একটা কথা বলেছিল যে তার ঠোঁটে ক্যান্সার হওয়ার কারণে তার মুখটা একরকম মানে বিকৃত হয়ে গিয়েছিল, আর সবাই খুব আশেপাশের লোকজন খুব ভয়ে ভয়ে ভীতি পেয়েছিল এই ওনার লাশটা দেখে। যাই হোক, এটার সাথে হয়তো কাহিনীর কোনো সম্পর্ক নেই, কিন্তু পরবর্তী যে ব্যাপারটা ঘটে যে যখন ওই বাসায় পরবর্তীতে ওই যখন আন্টি মারা যায় বাড়িওয়ালি আন্টি মারা যায় তখন ওই আঙ্কেল তার ফ্যামিলি সহ ওই বাসা থেকে আর কি শিফট করে যায় এবং ওই বাসা ওই ওই বাসা বলতে ওই ফ্ল্যাট থেকে শিফট হয়ে অন্য বাড়িতে থাকে আর ওই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দেয়। আর যখন ওই ফ্ল্যাটে প্রথম ভাড়াটি ওঠে তো উনারা যখন ওই বাসায় উঠার পরে তো তখনও মাল মানে তারা কেবল আসলো এরকম একটা সময়, তাদের সপ্তাহখানেকও হয় নাই, কেবল মাল সামানা এনে আর কি জিনিসপত্র এনে গোছাচ্ছে এরকম একটা সময়। তো ওই সময়টায় তারা যে দেখে যে একদিন রাত্রেবেলা তারা মানে আমাদের ওই ফ্ল্যাটে তিনটা বেডরুম ছিল, হ্যাঁ তো তখনও যেহেতু লোকজন আসে নাই, মানে সব কোনো কিছু গুছানো হয় নাই, ভাবছে কি যে ঠিক আছে যে যার মতো তিনজন তিন বেডরুমে আর কি ঘুমায় রয়েছে। তো ওই দিন রাত্রেবেলা কি হয়, হঠাৎ করে একজনের দেখে যে মানে হঠাৎ করে সে দেখে যে সে নিঃশ্বাস নিতে পারছে না। তো যখন সে দেখে যে তার কাছে মনে হচ্ছে ঘুমের মধ্যে যে তার গলায় খুব প্রচন্ড চাপ অনুভব করতেছে, তো যখন সে তাকায় দেখে যে তার উপরে করে একটা ছায়া মূর্তি বসে আছে এবং তার গলা চাপ দিয়ে ধরে আছে এরকম। তো সে অনেক কোনোভাবে নড়তে পারছে না, অনেক ইয়া করতেছে, অনেক জোরজোরি করতেছে। তো একটা পর্যায়ে যে সে মানে জিনিসটা তার গলা ছেড়ে দেয় এবং উধা হয়ে যায়। তো উনি ধপ্পর করে উঠে উনি তাড়াতাড়ি ডাইনিং রুমের দিকে দৌড়ে আসে যে বাকিদের বলার জন্য। তো উনি যখন দৌড়ে আসে উনি অবাক হয়ে যায় যে বাকি দুইজন দুই ওই তাদের রুম থেকে মাঝখানে ডাইনিং রুমে ছুটে আসছে। তো উনি নিজেই একটু অবাক হয়ে যায় যে কি তোমাদের কি হয়েছে। তো পরে ওনারা দুজন বলছে যে আমাদের কে যেন এরকম গলা চাপ দিয়ে ধরছে, আমরা নিঃশ্বাস নিতে পারছিলাম না, মনে হচ্ছিল মরে যাব। তো একটা পর্যায়ে হঠাৎ করে ওই জিনিসটা গলা ছেড়ে দিয়ে উধাও হয়ে গেছে। তো তার মানে রাসেল ভাই তারা তিনজন তিন রুমে ছিল কিন্তু তারা একই জিনিস একই সময় এক্সপিরিয়েন্স করছে। তার মানে তিনজনকে তিন রুমে থাকা অবস্থায় তিনজনকে এক টাইমে গলা চেপে ধরছে কিছু একটা। তো এই জিনিসটা হওয়ার পরে তারা প্রচন্ড ভয় পায় এবং পরবর্তীতে তারা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং তারা জিনিসপত্র যেটা বললাম রাসেল ভাই জিনিসপত্র তারা তেমন ভাবে গুছায়ও সারে নাই, তারা ওভাবেই জিনিসপত্র আবার যেভাবে ছিল ওভাবেই তারা তাড়াতাড়ি করে ওই বাসাটা যত দ্রুত সম্ভব তারা একদিনের মধ্যে বাসাটা শিফট করে ফেলে। তো পরবর্তীতে দেখা গেছে হ্যাঁ ওই তিন তালার মধ্যে নিচের তালা ভাড়া হয়েছে, উপরের তালা ভালো হয়েছে, কিন্তু দোতলা অনেকদিন খালি ছিল আনটিল আমরা যখন এই বাসাটা ভাড়া নিই। তো পরে আন্টি এই গল্প বলার পরে পরে বলল যে আপনারা থাকতেছেন আপনাদের কি কোনো সমস্যা হয় নাই। তো আম্মু আর ওভাবে কিছু তখন আম্মু একটু রিয়ালাইজ করতেছে যে আসলে তাহলে কি ব্যাপারগুলো কি এরকম কোনো কারণ হচ্ছে। তো লাস্টে আন্টি একটা কথা বলল যে আন্টি হিন্দু মানুষ হয়েও একটা কথা বলছে যে আমাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি একটু ধার্মিক। তো আপু আন্টি বলছে যে না হয়তোবা আপনারা নামাজ কালাম পড়েন ঠিক, আপনার ভাই আব্দুর কথা বলতেছে যে নামাজ কালাম পড়েন ঠিক মতো বাসায়, হয়তোবা এর জন্য আপনাদের কোনো সমস্যা হয়নি। তো পরবর্তীতে রাসেল ভাই তারপর আমরা ওই বাসায় কিছুদিন অনেক তারপর বেশ কিছুদিন আমাদের থাকা হয়, আমরা ওই কারণে ছাড়ি নাই। পরে শেষ পর্যন্ত করোনার আগ দিয়ে ওই বাসাটা আমরা ছেড়ে দিই এবং পরবর্তীতে নতুন একটা বাসায় উঠি। তো রাসেল ভাই এই ছিল আমার একদম আমার আম্মুর সাথে ঘটাটা রিয়েল এক্সপিরিয়েন্স, আশা করি সবার ভালো লাগবে। আর আমার নিজের সাথেও টুকটাক কিছু এক্সপিরিয়েন্স আমার নিজেরও আছে, তো সেই ঘটনা আমি যদি আপনারা যদি চান আমি আরেকদিন অবশ্যই বলবো। তো রাসেল ভাই আমার জন্য দোয়া রাখবেন, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। 221তম এপিসোড শুনছিলেন আপনারা এবং 221তম এপিসোডের শেষেই আমাদের আজকে ইতি জানতে হচ্ছে। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে, যদি এতটুকু আনন্দ দিতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং ভালো লেগেছে আমাদের প্রতিটি ঘটনা। আর যদি ভালো লেগে থাকে আমাদের একটু প্লিজ জানাবেন, তাহলে আমরা অনুপ্রাণিত হব। আমি আরো একবার ধন্যবাদ জানাতে চাই আমাদের মডারেটরদের, তারা কিন্তু সেই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিনই আমাদের সঙ্গে আছেন, আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, ঘটনাও শুনছেন, অনেক কিছু একসঙ্গে করছেন। আমি শুধু শো করি, তারা কত কিছু করেন। সো তাদেরকে শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। আশা করছি এভাবে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। আপনারা প্লিজ প্লিজ ঘটনা পাঠান, বিশেষ করে আমি অডিও ক্লিপ চাই, কি চমৎকার চমৎকার ঘটনা আপনারা পাঠান, কেউ কেউ একটু অডিও ক্লিপও পাঠিয়েন প্লিজ। এবং আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব যারা কলকাতায় আছেন বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের ঘটনা আমি খুব মিস করি মাঝে মাঝে, সুতরাং তাদেরকেও বলবেন যে দ্রুত ঘটনা পাঠিয়ে দেন। ফেসবুকে আপনারা অনেকের সাথে হয়তো কানেক্টেড, অনেকেই আপনারা হয়তো জানেনও যে ঘটনা জানেন, যারা পাঠাতে পারবেন চাইলেই একটু প্লিজ বলবেন। এছাড়াও দেশের বাইরে যারা আছেন মানে বাঙালি কমিউনিটির মধ্যেও আপনারা যারা মানে ওইখানে অনেকদিন ধরে বসবাস করছেন, ওইখানকার ভৌতিক ঘটনা জানেন বা অনেক কিছুর সাথে পরিচিত, তারাও প্লিজ আমাদের দ্রুত ঘটনা পাঠিয়ে দিন বা অন্যকে উৎসাহিত করুন। আর বাংলাদেশে যারা আছেন তত্ত্ব কথা কথাই নেই, আমরা বেশি বেশি করে ঘটনা চাই, বেশি বেশি করে ঘটনা চাই আপনাদের কাছ থেকে, আপনাদের পরিবারের সদস্যদের কাছ থেকে এবং আপনাদের চারপাশের মানুষের কাছ থেকে যারা ভালো বলতে পারেন। আমরা চলে যাব, আজকের মতো ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।